ম্যানেজারের কথা পাত্তা দিলেন না এবং নতুন ফ্ল্যাট খোঁজা শুরু করলেন। অনেক খোঁজার পর আমরা একটা ফ্ল্যাট পেলাম, বাট সেটা ছিল, সেটা খালি হওয়ার জন্য এক মাস আমাদের অপেক্ষা করতে হবে। আম্মু অনেক ভেবে পরে রাজি হলেন, বাট দুই সপ্তাহ পরে আমরা শুনলাম যে ওই ফ্ল্যাটটি খালি হবে না। এটা শুনে আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়লাম। আব্বু আবার ডিসিশন নিলেন যে যেহেতু আমরা ছাড়া আর কোনো ফ্যামিলি এখন অ্যাপার্টমেন্টে ওঠেনি, তাই আব্বু একাই যে কোনো একটা পীর ফকিরকে ডেকে নিয়ে আসবেন। দেন সে অনেক সন্ধান করে একজন পীরের খোঁজ পেলেন এবং তাকে আমাদের বাসায় নিয়ে আসলেন। তিনি আমাদের বিল্ডিং এর সামনে এসে আব্বুকে বললেন যে এই বিল্ডিংটিতে কিছু আছে এবং সেটা বোঝার জন্য তাকে ভেতরে যেতে হবে। ভেতরে যেয়ে তিনি বললেন যে ফিফথ ফ্লোরে নিয়ে যেতে। আজব ব্যাপার যে ফিফথ ফ্লোরটা ছিল আমাদের ফ্লোরের ওপরের ফ্লোর, মানে আমরা থাকতাম ফোর্থ ফ্লোরে। ফিফথ ফ্লোরে এসে তিনি বললেন চুলগুলো তো কাটলি বেচারির, এখন কষ্ট পাচ্ছে ওনারা। আব্বু তার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তিনি আব্বুকে বললেন এখানে আগে একটি টিনের বাড়ি ছিল, সেই বাড়িতে একটি 14 বছরের মেয়ে ছিল। ওই মেয়েটি তার ছিল খুব সুন্দর লম্বা চুল। যখন তার বড় চার বোনকে ছেলেপক্ষ বিয়ের জন্য দেখতে আসলো, তখন মেয়েটির এই লম্বা চুল দেখে তাকে পছন্দ করে ফেলল সেই পাত্রপক্ষ, এবং তাই মেয়েটির ফ্যামিলির সেই মেয়েটি চুল কেটে তার মাথা একেবারে মানে জাস্ট নাড়ার মতো করে দেওয়া হলো আর কি। এই জন্য সেই 14 বছরের মেয়েটা সুইসাইড করেছিল। এই ঘটনার পর মেয়েটির বাবা মা সেই চার বোন আর নিজেদেরকে জাস্ট ওই আইনি কোনো ঝামেলা থেকে বাঁচানোর জন্য এই ব্যাপারটা পুরোপুরি চাপা দেয় এবং সেখানেই লাশটিকে দাফন করা হয়। তারপর তারা নাকি সেই জায়গা থেকে অন্য কোথাও চলে যায় এবং সেইখানেই পরে ডেভেলপাররা এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি করে। সো এটা হচ্ছে এবং পরে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে তিনি মানে বাবা তাকে বললেন যে পীরকে বললেন যে এখন এই পুরো অ্যাপার্টমেন্টটি দোয়া পড়ে বন্ধ করে দিতে হবে। এবং এরপর তিনি প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুরে দোয়া পড়লেন। এখন অ্যাপার্টমেন্টের তেমন কোনো প্রবলেম হয় না, বাট তাও মাঝে মাঝে আমাদের বাসার কোনো কোনো জানালায় ফোঁটা ফোঁটা রক্ত এবং সেই সাথে চুল লেগে থাকতে দেখা যায়। এই ছিল আমাদের অ্যাপার্টমেন্টের কথা এবং কিছু আমাদের অ্যাপার্টমেন্টের কিছু এক্সপিরিয়েন্স। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমি পড়ে শোনালাম এবং আশা করছি যারা শুনছিলেন এতক্ষণ তাদের সবারই ভালো লেগেছে। এবং কেমন লেগেছে, কোন ঘটনাটি কেমন লাগছে সেটা জানাতে আমাদেরকে অবশ্যই আপনারা SMS করতে ভুলবেন না। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি দেখতে পাচ্ছি ইথিকা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে হালকা হালকা ভয় লাগছে। আমরা চেষ্টা করছি আপনার এই হালকা হালকা ভয়টাকেই আরো বড় ভয়ের দিকে নিয়ে যেতে, মানে ভীষণ ভয়ের দিকে নিয়ে যেতে। আমাদেরকে SMS করেছেন মুক্তা এবং তিনি আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্তে নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদের ফ্রিদয়, SMS করেছেন মোহাম্মদ ফরিদ, এছাড়াও আমাদেরকে মফিজুল SMS করেছেন, SMS করেছেন সজীব সরকার, এছাড়াও আমাদেরকে ঐশী SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে তানভীর হাসিব, আমাদের SMS করেছেন সাতক্ষীরা থেকে সজীব, আমাদের SMS করেছেন নরসিংদী থেকে জ্যোতি, আমাদের SMS করেছেন ঢাকা থেকে হাসিফ, আমাদের SMS করেছেন মহিদুল, এছাড়াও পলাশ এবং শুভ আমাদের SMS করেছেন, আদনান আমাদের SMS করেছেন এবং তিনি ফার্স্ট আজকে তিনজন মিলে তিনজন ফ্রেন্ডের সাথে ভূত FM লাইভ শুনছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন প্রণয়, SMS করেছেন আমাদেরকে সাগর, তার খুব ভয় লাগছে অলরেডি। অঞ্জন মালা আমাদের SMS করেছেন যশোর থেকে, SMS করেছেন আমাদেরকে ওহি এবং তিনি এবং তার ভাইয়ের সাথে ভূত FM শুনছেন। মৌ আমাদের চিটাগং থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে অনি, সাব্বির, পিয়াল, প্রিন্স, স্বপ্না, সুজন, মহিউদ্দিন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন জয়শ্রী সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে নিয়মিত আমি বলেই দিয়েছি, আপাতত চলে যাব আমরা পরবর্তী ঘটনায়। এবং আপনারা জানেন যে অলরেডি আমরা বলেছি যে আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন যিনি আরিফিন, এবং তার ঘটনা আমরা আপনারা আগেও শুনেছেন। তো রিসেন্টলি তিনি দেশের বাইরে গিয়েছিলেন এবং যাওয়ার আগে আমাকে একটা ইমেল করেছিলেন যে এরকম বেশ কিছু ঘটনা তো ঘটে মালয়েশিয়াতে, এবং সেইখানে সেই ঘটনা নিয়ে তিনিও অনেক উৎসাহী ছিলেন এবং তিনি বলেছেন ওখানে যদি কোনো এক্সপিরিয়েন্স করেন কোনো কিছু তাহলে তিনি সেটা আমাদের সাথে শেয়ার করবেন। এবং তিনি আজকে আমাদের স্টুডিওতে আছেন এবং সেই ঘটনাগুলো মালয়েশিয়াতে যে সমস্ত ঘটনা উনি এক্সপিরিয়েন্স করেছেন সেগুলো আপনার সাথে শেয়ার করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আরিফিন ভাইয়ের কাছে। হ্যালো আরিফিন ভাই, কেমন আছেন?
থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো আছি। হাই লিসনার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভূত এফএম এর দল সবসময় ভালোর সাথেই থাকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। কিছুদিন আগে আমরা যখন মালয়েশিয়া যাই তো আমার কিছু আইডিয়াস ছিল, ক্যামেরন হাইল্যান্ড সম্পর্কে কিছু আইডিয়া ছিল, আমি অনলাইনে কিছু জিনিস জেনে গিয়েছিলাম। তো ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি যেগুলো এক্সপেক্ট করেছিলাম আসলে সেরকম কিছু হয়নি বা কিছুই দেখিনি, বাট কিছু আনএক্সপেক্টেড ঘটনা আমি বলবো আমাদের সাথে ঘটেছে যেগুলো কোনোভাবেই আমি আসলে ব্যাখ্যা করতে পারিনি। তো আমি জাস্ট শুরু করি। প্রথম আমরা এখান থেকে মালয়েশিয়ান এয়ারে কানেক্টিং ফ্লাইটে পেনাং চলে যাই কুয়ালালামপুর হয়ে। তো তখনও সবকিছু ঠিক ছিল আমি বলবো। পেনাং থেকে আমরা পরদিন যখন স্টার ক্রুজের জন্য শিপে উঠি তো একটা রাত আমাদের ডিপ সিতে কাটাতে হয় শিপে। ইট ওয়াজ আ 14 ডেক শিপ। তো এমনিতেই শিপে যেটা হয় যে ডিপ সিতে চলে গেলে তখন এমনিতেই একটু গা শিশির একটা ভাব থাকে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে কোনো মোবাইল নেটওয়ার্ক থাকে না, এবং শিপ যখন অনবোর্ড হয়ে যায় যখন ডিপ সিতে চলে যায় তখন প্রচন্ড বাতাস থাকে। আর এই জুন জুলাই মাসটা আসলে অফ সিজন থাকে, সো সেই কারণ এই সময়টায় ঘূর্ণিঝড় টর্নেডো বা সির ওয়েদারটা খুব আনকমফোর্টেবল থাকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে যেই রাতে আমরা ছিলাম, ডেকে অনেকক্ষণ থাকি আমরা, ফান টান করি, খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করে একটা সময় আমি একা একা আবার ঘুরতে বের হই। তো এই পার্টিকুলার এক্সপিরিয়েন্স গুলো আমি আসলে এখন পর্যন্ত কাউকেই কিছু বলিনি, বিকজ আই ওয়াজ থিঙ্কিং যে আমি ফার্স্ট টাইম ভূত এফএমেই বলবো, মানে রেডিওতেই এটা অন এয়ারেই বলবো। তো তখন আমি, তখন 12:01 মতো বাজবে, আমি একদম টপ ফ্লোরে, 14 ডেকটা হচ্ছে, কিছু সুইমিং পুল আছে, কিছু এটাকে কি বলে কিছু জাকুজি টাইপস আছে, এবং তারপরে টপ ফ্লোরটা হচ্ছে কাঠের এবং ওটা পুরোপুরি খোলা, জাস্ট সমুদ্রটা উপভোগ করার জন্য। তো একটা 1:30 দিকে মোটামুটি ওটা খালি হয়ে গেছে, দুই একজন যারা ড্রিঙ্কস টিঙ্কস করছিল ফরেনার তারা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় বসেছিল। তো আমি হেঁটে জাস্ট আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তো একটা সময় আমার কাছে বেশ ভালো লাগছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বাতাস ছিল সিতে এবং সি বেশ উত্তাল ছিল। তো ওই সময়ে আমি জাস্ট হঠাৎ করে ফার্স্ট আমার যে জিনিসটা একটু গা শিউরে উঠি সেটা হচ্ছে আমি একটা পারফিউম পাই, একটা অদ্ভুত একটা পারফিউম, ইটস লাইক আ মিক্স অফ ল্যাভেন্ডার অ্যান্ড জেসমিন, এই টাইপের খুব সুন্দর একটা পারফিউম আসে, যেটা মানে ওই জায়গায় সিতে আমি এটার কোনো রেলেভেন্স পাই না। তো আমার খুব ভালো লাগে, আমি আশেপাশে দেখি কেউ আছে কিনা, খেয়াল করে দেখি যে কোথাও কেউ নাই আমার আশেপাশে, অনেক দূর পর্যন্ত কেউ নাই। ফাইন, আমি খুব চুপচাপ তখন দাঁড়ায় সমুদ্রের দিকে তাকায় থাকি, তখন আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। ওই সময় কিনো বাট আমার কানে আসে আওয়াজটা। তো আমি পেছন ফিরে দেখি, ঘুরি, পেছনে আসি, ডেক দিয়ে হেঁটে চলে আসি কিছুটা। আমি তখন ওই পারফিউমটা খুব তীব্রভাবে পাচ্ছিলাম। তো যখন হেঁটে চলে আসি আমি দেখলাম যে পিছন থেকে বেশ বাতাস, বাতাসের প্রচন্ড ঝাপটা এসে গায়ে লাগছে এবং ঝড়ো ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো ওর মধ্যে আমি যখন কাঠের সিঁড়ি দিয়ে ফ্লোরে নেমে আসব, হালকা বৃষ্টি হচ্ছিল, আমি দেখলাম যে কাঠের ফ্লোরের উপরে একটা পায়ের ছাপ, মানে পানি দিয়ে পা দিয়ে হেঁটে গেলে যেরকম ছাপ থাকে ওরকম একটা ছাপ। আমি দেখলাম যে পাটা, ইট ওয়াজ হোয়াইট অ্যাবনর্মাল, মানে পাটা প্রায় কত হবে, 1.5 ফিট লম্বা একটা পা, খালি পা। তো আমি যেটা চিন্তা করছিলাম যে হয়তো সুইমিং পুল থেকে কেউ হেঁটে গেছে, উঠে গেছে। কিছু দূর যাওয়ার পর আমি জাস্ট পিছনে তাকিয়ে দেখি, আমিও তখন খালি পায়ে ছিলাম, হাফ প্যান্ট পরা ছিলাম। তো আমি পিছনে তাকিয়ে দেখি আমার পাও ভেজা ছিল, কাঠের ডেকে আমার পায়ের কোনো চিহ্ন নাই, আমার পায়ের কোনো ছাপ নেই এবং আমার গা থেকেও মোটামুটি পানি পড়ছে হালকা, সেগুলো ডেকে পড়ে শুকায় যাচ্ছে, জাস্ট বালুর উপর পানি পড়ে যেভাবে শুকায় যায় ডেক শুষে নিচ্ছে। যে ছাপটা আমি ফলো করে যাচ্ছি এটা একদম মানে তরতাজা একটা ছাপ, পানি জমে আছে। তো আমি গেলাম, দেখলাম যে ওটা সুইমিং পুল পর্যন্ত যায়। আমি গিয়ে কিছুক্ষণ পরে আমি জাস্ট নিজের মাইন্ড চেঞ্জ করার জন্য আমি জাকুজিতে যাই, কিছুক্ষণ জাকুজি দিয়ে উঠে আবার নিচে চলে আসি। তো 12th floor যখন আসি, 12th floor ওখানে একটা কিছু টি কর্নার আছে, তখন রাত কয়টা হবে, 2:30 হবে। 12th floor ওখানে কফি টফি মেকার্স আছে, তো যারা বসে। তো আমি বাইরের দিকে একটা জায়গায়, জায়গায় জায়গায় সোফা করা আছে বসার জন্য, খুব সুন্দর। তো আমি ওখানে বসলাম, একটা পেপার নিয়ে এমনি দেখছিলাম, মানুষজন খুব কমে আসছিল, তখন 2:30 বাজে, আস্তে আস্তে মানুষ কমে আসছিল। তো হঠাৎ বয় বা বেয়ারা টাইপের একজন, বেশ উঁচা লম্বা, 6-6 feet হবে, এবং চেহারা দেখতে অনেকটা ইউরোপিয়ান। একটা মজার ব্যাপার বলি, শিপে আমি কোন ইউরোপিয়ান বয় বেয়ারা বা যারা মেয়েরাও যারা সার্ভ করে আমি কিন্তু সব দেখেছি এশিয়ান, লাইক ফিলিপিনো আছে, চাইনিজ আছে, আমি কোনো ইউরোপিয়ান দেখিনি। তো ফার্স্ট টাইম আমি দেখলাম যে একজন মানে ইউরোপিয়ান দেখতে অনেকটা স্কটিশ, সেরকম চেহারা লম্বা চোড়া একটা ছেলে, এক্সকিউজ মি বলে এসে আমাকে, আমার সাথে কথা বলছে যে স্যার কিছু লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ কফি হলে ভালো হয়। তো আমি জানতাম যে এখানে মানে আমাদের ওই শিপে যা কিছু ছিল সব কমপ্লিমেন্টারি, মিল টিল সব কমপ্লিমেন্টারি ছিল। তো বলল স্যার আপনি কফি কিভাবে খাবেন, কি ব্লেন্ড খাবেন, কি মিক্সচার খাবেন, সবকিছু আমার থেকে জেনে নিচ্ছিল। আমি বললাম যে তুমি কাপাচিনো মিক্স দাও, হ্যাঁ র কাপাচিনো দিবে, সুগার এরকম এরকম সব বলে দিলাম। সে খুব সুন্দরভাবে আমার থেকে অর্ডারটা নিয়ে গেল। জাস্ট পর মুহূর্তে আই ওয়াজ ফিলিং লাইক যে ওই কফিটা রেডিই ছিল, জাস্ট ইট ওয়াজ আ রেডিমেড কফি। সে গেল উইদিন 50 seconds, সে আবার ব্যাক করে হাতে করে নিয়ে আসলো, মানে এত তাড়াতাড়ি কফি আসলে আমি এক্সপেক্ট করিনি। তো কফিটা দিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে পাশে, আরো কিছু বলবো কিনা, অর্ডার করবো কিনা। তো আমি কফিটা নিয়ে খাচ্ছি, অল্প আধো আলো আধো আধার, অতটা খেয়াল করিনি। কিছুক্ষণ পরে ওর দিকে তাকালাম, আমি বললাম যে আমার কিছু লাগবে না, ও হাসি দিয়ে তাকিয়ে আছে। তারপর আমি বললাম যে আমি কি তোমার সাথে একটু গল্প করতে পারি, মানে আই ওয়াজ ফিলিং আ বিট লোনলি। তো আমি তখন বললাম আমি কি তোমার সাথে একটু গল্প করতে পারি, ও বললো যে শিওর ওয়াই নট। তো আমি বললাম তোমার নাম, তো ও বললো যে অ্যালান ব্রাইহার্ট। তো আমি বললাম অ্যালান প্লিজ টেক ইউর সিট, আমার সামনে একটা সিট খালি ছিল টেবিলের অপর সাইডে, তো ও আমার সামনে বসলো। এরপর আমরা মনে হয় 15-20 minutes আমরা একটু গল্প করি, ওর সম্পর্কে জানি, ও কোথায় ছিল। ও বেসিক্যালি হচ্ছে অস্ট্রিয়া থেকে, বাই বর্ন অস্ট্রিয়ান, পরে ইংল্যান্ডে চলে আসে, এবং তারপরে ওর যে কাহিনীগুলো বলে, ইট ওয়াজ আ ভেরি প্যাথেটিক অ্যান্ড স্যাড স্টোরিজ বলে। ওর বাবা মার সাথে ওর ভুল বোঝাবুঝি হয়, একটা মেয়েকেও ভালোবাসে, মেয়েটা ছিল ফিলিপিনো, ওই ফিলিপিনো মেয়েটা এই শিপে চাকরি করত, ওই মেয়েটার পিছন পিছন সেই শিপে এসে চাকরি নেয়, এরকম একটা কাহিনী বলে। এবং তারপর থেকে সেই শিপে আছে, মেয়েটা তাকে কিছুতেই পাত্তা দেয় না, মেয়েটার নামও সে বলে, এভরিথিং ডিটেলস সে আমাকে বলে। তো 15-20 minutes আমি খুব মনোযোগ দিয়ে ওর কাহিনী শুনি, কফিটা খাই, কফিটা ওয়াজ হিলারিয়াস, খুবই মজার ছিল, আমি এরকম কফি আমার জীবনে খুব কম খেয়েছি। তো কিছুক্ষণ গল্প টল্প শেষ করে, অনেকক্ষণ গল্প শেষ করে অ্যালান আমাকে বলছে যে স্যার আপনার যদি আর কিছু লাগে প্লিজ কল মি, আই উইল বি এট ইউর সার্ভিস বলে সে জাস্ট আমাকে থ্যাংক ইউ গুড বাই দিয়ে চলে গেল। আমি কফি খেয়ে আরো 5-10 minutes পরে চিন্তা করছিলাম যে আমি আরো এক কাপ খাবো, আমার এত ভালো লেগেছে ওই সময়টা। তো আমি জাস্ট উঠে অ্যালানকে খুঁজছিলাম, আমি ভিতরের দিকে গিয়ে যেখানে ওই মলগুলার মতো করা আছে যেখানে অর্ডার করতে হয়, ওখানে কিছু দেখলাম কিছু লেডি দাঁড়ানো অর্ডার নেওয়ার জন্য। তো আমি ওকে কোথাও দেখছিলাম না, আমি জাস্ট মাথা বের করে খুঁজছিলাম যে অ্যালানকে কোথাও পাওয়া যায় কিনা, সে কোয়াইট টল। তো আমি একবার না পেয়ে, তো একজন আমাকে জিজ্ঞেস করলো, একজন লেডি আমাকে জিজ্ঞেস করলো যে আর ইউ সার্চিং ফর সামওয়ান, আমি বললাম ইয়া, ইজ দেয়ার এনিওয়ান কল্ড অ্যালান ব্রাইহার্ট। সো হু, একটু অ্যাস্টোনাইজড হয়ে আমার দিকে তাকায় আসে, আমি বললাম যে অ্যালান ব্রাইহার্ট। তো সে মনে হচ্ছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে, স্যার আর ইউ শিওর ইউ মেট সামওয়ান কল্ড অ্যালান? আই টোল্ড ইয়া আই মেট হিম জাস্ট আ ফিউ মিনিটস ব্যাক। তো তখন বলতেছে স্যার আই এম শিওর আপনার কোথাও ভুল হয়েছে, সে যেটা বলল যে আমাদের এখানে অ্যালান ব্রাইহার্ট বলে কেউ নেই, অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন অল দ্য সার্ভিস পিপল হিয়ার আর এশিয়ান, আর সবাই এখানে এশিয়ান, এশিয়া থেকে এসছে। তো ফাইন, আমি মানে প্রথম ধাক্কাটা আমার তখন লাগে যে দের ইজ নো ওয়ান, মানে কেউ অ্যালান ব্রাইহার্ট নামে কেউ নাই। তো আর পাশে দিয়ে ওই আরেকটা অর্ডার দিয়ে, ট্রেতে একটা অর্ডার দিয়ে আরেকটা ইউরোপিয়ান কাপল, তারাও শুনছিল আমার কথাবার্তা, জাস্ট একটা লোক আর একটা লেডির সাথে। তো তারা জাস্ট ট্রে নিয়ে যাচ্ছিল আর কপাল কুচকায় আমার দিকে তাকায় আছে, বিশেষ করে ওই লেডিটা। তো আমি বারবার বলছি যে দেখো আমি একটু আগে ওর সাথে কথা বলেছি, তোমরা হয়তো কোথাও ভুল করছো, ওর কি অন্য কোনো নাম থাকতে পারে, এরকম টল লম্বা আমি এইভাবে ডিসক্রাইব করছিলাম। তো তখন ওই মহিলা, ভদ্রমহিলা ফিলিপিনো, সে আমাকে বলছে যে দেখো আমাদের ভুল করার কোনো চান্স নাই, আমাদের সার্ভিস রেকর্ড তুমি দেখতে পারো, এই নামে কেউ নাই, আর তুমি যেরকম বর্ণনা দিচ্ছ এরকম কেউই নাই এখানে, এত লম্বা উঁচা লম্বা। তো আমি আর কথাটা বাড়াই না, আমি যখন মানে জাস্ট আনকনসিয়াসলি হেঁটে চলে আসছিলাম, হেঁটে আসার সময় ইউরোপিয়ান যে ভদ্রমহিলা তারাও জাস্ট ট্রে নিয়ে চলে আসছিল কফি নিয়ে, তো আমাকে জাস্ট বলল এক্সকিউজ মি ডিড ইউ সাউন্ড অ্যালেন। আমি বললাম যে হ্যাঁ। তখন বলছে ওয়াজ ইট অ্যালেন ব্রাইহার্ট? আমি বললাম ইয়া অ্যালেন ব্রাইহার্ট। তুমি কিছু জানো? আমি জিজ্ঞেস করলাম তার সম্পর্কে। বলে যে তুমি আজকে এখন আমার থেকে কিছু জেনো না, কালকে সকালে তুমি অনলাইনে এটা সার্চ করবা, পেনাং স্টার ক্রুজের একটা আলাদা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে তুমি উইকিপিডিয়ার একটা লিঙ্ক পাবা, ওখানে গিয়ে পড়বা, একটা ছোট্ট কাহিনী আছে। আমি বললাম না তুমি আমাকে বলো, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড বিকজ আই মেট হিম কাপল অফ মিনিটস ব্যাক। তো বলতেছে যে কাহিনীটা খুব সিম্পল, এরকম এরকম একটা কাহিনী সে আমাকে বললো, এরকম নাম একটা ছেলে ছিল অস্ট্রিয়ান। পুরা কাহিনীটা মানে আমি যতক্ষণ শুনছিলাম আমার অলমোস্ট গায়ের পশম দাঁড়ায় যাচ্ছিল, ইট ওয়াজ লাইক গুজবাম ক্লিয়ারলি। আমি জাস্ট ওই সেম কাহিনীটা আবার শুনলাম ভদ্রমহিলার মুখে। বলার পরে ও বলল যে অ্যালান আত্মহত্যা করে এই শিপে এসে, কারণ সে তার ফিয়ন্সেকে পায় না, তার ফিয়ন্সে তাকে ছেড়ে চলে যায়, এবং যাওয়ার সময় তাকে বলে যায় যে তুমি আমার পিছে না ঘুরে ইউ বেটার ডাই অন দ্য সি অ্যান্ড অন দ্য ফলোয়িং মর্নিং,
মারা যেতে বলে ওকে,
অন দ্য ফলোয়িং মর্নিং সমুদ্রে সে ঝাঁপ দেয়, অনেকে দেখে, তার ডেড বডি আর কোনোদিন পাওয়া যায় না। এবং তারপর থেকে ইট ওয়াজ লাইক আ গুজবাম স্টোরি অন দ্যাট শিপ। তো অনেকে দেখেছে তাকে, অনেকে তার সাথে মিট করেছে, রাত্রেবেলা কথা বলেছে। তো এটা আমার জন্য একটা প্রাথমিক ধাক্কা ছিল ওই শিপে। তারপরে মজার ব্যাপার হচ্ছে অ্যালানের সাথে যখন আমি কথা বলি, আমি ওই পারফিউমটা আবার পাই, খুব প্রকটভাবে একটা জেসমিন এবং কিসের যেন একটা মিক্সচার, খুব প্রকটভাবে আমার নাকে লাগে গন্ধটা। তো আমার ছোটবেলা থেকে একটা ইয়ে আছে, আমি যখনই এরকম কিছু ফিল করি যে আনকমফোর্টেবল লাগছে আমার, আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়ি মনে মনে। তো আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে নেই, পড়ে উপরের দিকে উঠে চলে আসতে থাকি। তো তখন আর লিফটে না গিয়ে আমি ওদের সাথে, ওই কাপলটাও আমার সাথে যাচ্ছিল কথা বলতে বলতে, হেঁটে আমরা তিনজনই উপরের ডেকে চলে আসি। উপরের ডেকে একটা কর্নারে ছিল কারাওকে সেন্টার, খুব সুন্দর, ওখানে ড্যান্স পার্টি টাটি হয়, খোলা বাতাসে সবাই লাইভ গান হয়, কেউ খাওয়া দাওয়া করে, খুব সুন্দর ডেকোরেট করা। তো ওরা ওই কাপলটা হাঁটতে হাঁটতে ওখানে চলে যায়, বলছে যে প্লিজ তুমি এটা মাথা থেকে বের করে দাও, একটু হালকা হও, চলো আমাদের সাথে, তুমি কারাওকে একটু বসো। বললাম না ইটস ওকে আই এম ফাইন, বলে ওরা ঢুকে গেল কারাওকেতে। আমি জাস্ট বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম, মানে ডেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সমুদ্রের পাশে, সমুদ্রের মানে ডেকের সাইডে দাঁড়ায় দাঁড়ায় ভিতরে দেখতেছি, গ্লাসের ভিতরে সবাই খাচ্ছে, এনজয় করতেছে, লাইভ গান হচ্ছে, আর পুরো জিনিসটা আমি জাস্ট অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড জাস্ট চিন্তা করছিলাম যে এটা কি হয়ে গেল আমার সাথে, এটা কি হয়ে গেল। তো চিন্তা করতে করতে একটা সময় আমার কি মনে হলো যে এটা মাথা থেকে বের করা দরকার। তো আমি একটু গরম পানি ছিল, জাকুজি ছিল, জাকুজিতে গিয়ে একটু মাথা ডুবায় শুয়ে থাকি। তো গিয়ে আমি জাকুজিতে গেলাম, তখন এরকমই দুইটা আড়াইটা হবে, জাকুজিতে নামলাম, তো গরম পানিতে জাস্ট মাথা, চোখ দুটো উপরে, হালকা বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, ডুব দিয়ে আছে। ওই সময় হঠাৎ জাস্ট আমার মনে হয় যে আমি খুব কাছের থেকে ওই শীষটা, হালকা কেমন যেন একটা চিনচিন একটা শীষ, আমি জাস্ট নিজেকে বুঝাতে থাকি এটা হয়তো আমার একটা হ্যালুসিনেশন হচ্ছে, বাতাসের কারণে আমি কোনো একটা সাউন্ড পাচ্ছি, এবং সাথে সাথে সেই প্রচন্ড তীব্র পারফিউমটা, এটা আমাকে মোটামুটি মোহাবিষ্ট করে ফেলছিল ওই সময়। ফলোয়িং দ্যাট কাহিনী, এই ঘটনার পরে তো আমি তখন মোটামুটি প্যারালাইজ ফিল করছিলাম, গরম পানির মধ্যে ভিতরে ডুব দিয়ে আছি, প্যারালাইজ লাগছিল, খুব খারাপ লাগছিল আসলে ওই সময়টা। আবার মনে হচ্ছিল যে মানে ইটস অনলি ওয়ান নাইট, আই উইল বি স্টেইং দেয়ার, সো আমি যদি এটা মিস করি সামহাও, আমার কাছে মনে হচ্ছিল যে আই মে মিস আ লট অফ থিংস। আমি চাচ্ছিলাম যে ডেকে থাকতে, বিভিন্ন ফ্লোরে একটু ঘুরতে, রোম করতে, দেখতে। আমি এই গন্ধটা পাই, তীব্র গন্ধ, অ্যান্ড আই ফেল্ট প্যারালাইজড। আমি জাস্ট আমার হাত পা কোনো কিছু তখন নাড়তে পারি না, এবং আমি জাস্ট ফিল করছিলাম যে আমি পানির মধ্যে আস্তে 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 ডুবে যাচ্ছি। এক মুহূর্তের জন্য রাসেল ভাই আমার ওই সময় মনে হচ্ছিল যে আমি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছি, মানে ইট ওয়াজ লাইক চতুর্দিকে সমুদ্র, আপনার জাকুজিটা একদম টপ ফ্লোরে, এবং তখন আশেপাশে কেউ নাই, রাত আড়াইটা মোটামুটি, ওখানে সার্ভিস পিপল যারা আছে তারাও চলে গেছে। মজার ব্যাপার বলি, জাকুজি বা সুইমিং পুলে আপনার সুইমিং কস্টিউম ছাড়া দেয় না, তো যেহেতু আড়াইটা ছিল, সার্ভিস পিপল কেউ ছিল না, আমাকে কেউ চেক ইন করতে দেখেনি, কেউ আমাকে বাধাও দেয়নি, আমি আমার নর্মাল ড্রেসে কিন্তু জাকুজিতে নেমে গেছিলাম। তো এরপর আমার যে ফিলিংসটা হয়, আমি অলমোস্ট লাইক ওয়াজ ফিলিং লাইক প্যারালাইজড, আমি উঠতে পারছিলাম না। একটা সময় মনে হচ্ছিল যে আমি ডুবে যাচ্ছি, জাস্ট জাকুজির যে নিচের থেকে যে পানির ফ্লোটা, যে ফ্লোটা দেয় যেটা পিঠের মধ্যে খুব আরাম লাগে, ওই ফ্লোটা মনে হয় আমাকে কিছুটা উপরে ভাসিয়ে রাখছিল জাস্ট, এবং হাত দিয়ে উপরে উঠায় যে ধরবো ওইটুক শক্তি আমার গায়ে ছিল না। মনে মনে জাস্ট এতটুকু মনে আছে যে আমি আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। অনেকটা সময় লাগে আমার উঠে আসতে ওখান থেকে, কিভাবে উঠে আসছি আমি আসলে বলতে পারবো না, মানে আমার হাত পা কিছু কাজ করছিল না। আমি উঠে আসি, উঠে এসে নিচে নামি, নিচের ফ্লোরে চলে আসি, 13, 12, যখন নিচে আসি মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায়, কাপল বা একজন, খুব অল্প, 2-2:30 বাজে। তো কি মনে করে আমি ডেক দিয়ে হেঁটে যেতে থাকি বাইরের দিকে, বাইরের দিকে ডেকে সমুদ্রটা খুব সুন্দর দেখায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার মনে হয় অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে, আমার ব্রেন উল্টাপাল্টা আমাকে কিছু ইয়ে দিচ্ছে, আমি একটু বাইরে খোলা বাতাসে দাঁড়াই। তো আমি বাইরের ডেকে গিয়ে দাঁড়াই, হেঁটে আসতে থাকি, হেঁটে এমনি ঘুরতে থাকি, ঘুরে ঘুরে আসতে থাকি। ওই সময় আমি যখন 13 আর 14 ফ্লোর ডোরের কাছাকাছি চলে আসি, আমি ঢুকবো, হঠাৎ কি মনে করে আবার ফিরে তাকাই সমুদ্রের দিকে, খুব ভালো করে দেখার চেষ্টা করি, আধো আলো আধো অন্ধকার, জাস্ট আকাশে মনে হয় চাঁদ ছিল, ওইটুকু আলোতে যা দেখা যায়। আমি দেখি খুব দূরেও না খুব কাছেও না, সে লাইক 20 meters এই দূরে একটা বোট সমুদ্রের মধ্যে, এবং বোটে একজন মানুষ আছে, এটুকু আমি বুঝতে পারি, ছায়ার মতো বুঝতে পারি। আমার হয়তো খুব চিন্তা করতে ইচ্ছা করছিল যে ইট ওয়াজ অ্যালান ব্রাইহার্ট, বাট আমি এটা চিন্তা করি না, আমি চিন্তা করি যে ইটস সামওয়ান, এটা কেউ একজন হবে। আমি একটু চিৎকার দিই, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, জোরে জোরে চিৎকার করে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। সে আমার সাথে কমিউনিকেট করে না, অনেকক্ষণ চিৎকার করি, লাস্টে আমি যখন ঠিক করি যে আমি চলে আসব, ইট মে বি এনি ওয়ান, তো আমি যখন চিন্তা করি যে আমি চলে আসব, তখন পিছন থেকে আমি একটা ডাক শুনতে পাই, আই টোল্ড ইউ নট টু স্টে, এবং এটা ঠিক সে অ্যালান ব্রাইহার্টের গলা ছিল। ব্রাইহার্ট যখন আমাকে কফি দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন সে আমাকে বলে গিয়েছিল যে তুমি একা একা শিপে বেশিক্ষণ ঘোরাঘুরি করো না, রুমে চলে যাও, কেবিনে চলে যাও, শুয়ে পড়ো, সকালে উঠে ঘুরো। তো ও যখন চিৎকারটা দেয় পেছন থেকে, আমি জাস্ট স্টান হয়ে, মানে আমার তখন পিছনে ঘোরার শক্তিটা ছিল না, জাস্ট দরজা ধরে স্টান হয়ে দাঁড়ায় থাকি, মানে বোঝার চেষ্টা করি যে আমি ঠিক শুনেছি কিনা। সে সেকেন্ড টাইম আমাকে বলে, আই টোল্ড ইউ নট টু স্টে, এবং এইবার সেকেন্ড টাইম আমি পরিষ্কার শুনতে পাই, আমার দাঁড়া সোজা হয়ে যায়, আমি বুঝতে পারি যে আমি পেছন ঘুরলে কি দেখব, আমার ঘুরতে ইচ্ছা করে না, আমি জাস্ট দরজাটা খুলে ভিতরে ঢুকে যাই, আমার গা ভেজা, পানি পড়তেছে। আমি তখন পর্যন্ত, এরপরে আমি কেবিনে যাই, নিজের ড্রেস চেঞ্জ করি, আবার বাইরে আসি, ঘুরি, কিছু আনকমফোর্টেবল ইয়ে হয়, তখন পর্যন্ত আমি যেটা নিজেকে বোঝাই সেটা হচ্ছে হয়তো ওয়েদার, সমুদ্র, আমার হেলুসিনেশন, আমার হয়তো মানে শরীরটা খারাপ ছিল, জ্বর জ্বর ছিল, সবকিছু মিলায় এই জিনিসগুলো আমার ব্রেন তৈরি করে নিয়েছে। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, অ্যালানের সাথে যখন আমার কথা হচ্ছিল, সে কথার মধ্যে যে 15-20 মিনিট কথা হয়েছে, একটা সময় সে আমাকে জাস্ট বলছিল যে তুমি এই সময়ে কেন মালয়েশিয়া এসছো। তো আমি ওকে বলি যে দেখো, আমার অফিস ব্রেক অ্যান্ড অল স্কেডিউলস মিলায় আমার অন্য সময়ে ইয়ে করা, এফোর্ড করা সম্ভব ছিল না, তো আমি এখন ঘুরতে এসছি। তো এইটার রিপ্লাইতেও বলে যে দেখো, তোমার এই সিজনে, এই জুন জুলাই মাসটা তোমার এখানে ট্রাভেল করার জন্য সুইটেবল না, so you better shorten your travel schedule and get back to your country. To etuk amar mathay chilo oi din amra আমি পরে কেবিনে চলে আসি, তো আমি জাস্ট আয়াতুল কুরসি পড়ে অনেক সুরাটুরা পড়ে জাস্ট কোনো মতে ঘুমানোর চেষ্টা করি। এরপর আমরা পেনাং থেকে লাংকাবি যাই,
সেটা তো মনে হয় আরেকটা স্টোরি, আমরা সেই স্টোরিটা আবারও শুনবো কিছুক্ষণ পরে, আবারও ফিরে আসবো আমরা। এবং এইখানে এই মুহূর্তে আমার যেটা করতে হবে, একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, এবং ব্রেকের পরে একজন নতুন গেস্ট আসবেন, তারপরে আবারও ফিরে আসবেন আরিফিন ভাই। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের অবশ্যই SMS করতে ভুলবেন না, আমাদের SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাকে অমিত, অনিক এবং সুজন তারা SMS করেছেন, তারা তিন বন্ধু মিলে শুনছেন এবং আমাকে SMS করে বলছেন, আচ্ছা আফরাম, আচ্ছা আফরিন বা এরকম কিছু একটা নাম, তিনি বলছেন যে সেকেন্ড স্টোরিটা অনেক ভালো, মানে যেটা এখন বলছেন আরিফিন ভাই। রবিন আমাদের বলেছেন খুলনা থেকে SMS করেছেন এবং তিনি ভূত FM শুনছেন। নাফিজ আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন ঘটনাগুলো জোস। ফেরজানা আমাদের SMS করেছেন, তারপরে তিনি লিখেছেন যে ভূত FM কে তিনি অনেক পছন্দ করেন। হিমেল চৌধুরী আমাদের SMS করেছেন গাজীপুর থেকে। এছাড়া আমাদের SMS করেছেন সানাউল্লাহ, এছাড়াও নিশু মতিঝিল থেকে আমাদের SMS করেছেন। পিয়াল সকালে এক্সাম, তারপরেও তিনি শুনছেন, যদি আপনার এক্সাম খারাপ হয় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী না, আমরা বলবো যে আপনার এখন সবচাইতে বেশি জরুরি হচ্ছে পড়াশোনা করা। পিকে আর কে শিমুল এবং হেলাল কবির আমাদের SMS করেছেন। রিমন আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি সারোয়ার মিরপুর থেকে হাবিব SMS করেছেন আমাদেরকে। এছাড়াও জিশা মিরপুর থেকে SMS করেছেন, মতিন খুলনা থেকে SMS করেছেন আমানুল্লাহ এবং তিনি বেশ ভয় পেয়েছেন। আবু হুরাইরা আমাদের SMS করেছেন আমাদেরকে রাফি। এছাড়াও সাব্বির SMS করেছেন আমাদেরকে HM আল আমিন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, তারা নিয়মিত জানেনি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ফুর্তি, তারপর স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, তারপর স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আপনারা আমাদেরকে ইমেইল করতে চান তাহলে ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনাটি লিখে পাঠান। শুরুতেই প্লিজ উল্লেখ করুন যে আপনি এই ঘটনাটি কি এখানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শুনি। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনার ঘটনাটি ফোনে রেকর্ড করে বা যে কোনোভাবে রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের পাঠিয়ে দিন এবং সেটা আমরা আপনাদের যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা প্লে করব। আপনাদের কাছ থেকে ভালো ঘটনার জন্য আমরা সবসময় অপেক্ষা করি, ঠিক যেভাবে আপনারা প্রতি সপ্তাহে অপেক্ষা করেন একটা ভালো এপিসোডের জন্য। তো এটা এটা আসলে মানে ইট ডিপেন্ডস অন ইউ, যদি আপনারা ভালো ঘটনা পাঠান তাহলে সপ্তাহের এপিসোডটি খুব ভালো যাবে, যদি আপনারা ঘটনা সেরকম ঘটনা না পাঠান তাহলে খুব খারাপ যাবে। বাট খারাপের সমস্ত দায় দায়িত্ব আমার, কিন্তু ভালো হলে পুরোপুরি ক্রেডিটটা কিন্তু একদম পুরোপুরি মানে আপনাদের। এটাতে মানে মহান হওয়ার কোনো চেষ্টা না, কারণ সবকিছুই আপনাদের উপরে আসলে। সো যাই হোক, চলে যাব আমরা এই মুহূর্তে আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তিনি এসেছেন বরিশাল থেকে, আমরা তার সাথে কথা বলবো। প্রথমেই জেনে নেই আমাদের অতিথির নাম, আপনার নামটা প্লিজ একটু বলবেন। নাজমুল হোসেন শাহ। আচ্ছা নাজমুল হোসেন শাহ, আপনি এসেছেন বরিশাল থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে জয়েন করার জন্য। এবং বরিশালের আপনার যে ঘটনা সেটা তো বরিশাল রিলেটেড না?
জি হ্যাঁ।
আপনি শুরুতে আমাকে একটা কথা বলছিলেন যে এই ঘটনাটি যদি আপনার বাবার সাথে না ঘটে অন্য কারোর সাথে ঘটতো তাহলে আপনাকে যদি কেউ এই ঘটনাটি বলতো তাহলে আপনি সেটা বিশ্বাস করতেন না, যখন আমি বলছিলাম যে এরকম হয় নাকি, রাইট?
জি রাইট।
এটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন আপনি আসলেই বিশ্বাস করতেন না।
না, আমি বিশ্বাস করতাম না অন্য কারো লাইফে, যদি আমার বাবার লাইফে না ঘটতো।
আচ্ছা কতদিন আগে শুনেছিলেন আপনি এই ঘটনাটি আপনার বাবার কাছ থেকে?
রাসেল ভাই, যেটা আমার বাবার কাছ থেকে ঘটনা কয়েকবার শুনে অগণিত বার এবং কি শুনতে শুনতে এই ঘটনা আমার।
আচ্ছা, এই ঘটনাটা আপনি অগণিত বার শুনেছেন। আপনার এই মুহূর্তে, আচ্ছা আপনার নামটা তো সবাই জানে মনে হয়, আরেকবার একটু নামটা বলুন।
নাজমুল
আমাদের সঙ্গে রয়েছেন। নাজমুল বলছেন তার বাবার সাথে ঘটেছে একটা ঘটনা, এবং আমি একটা জিনিস খুব অবাক হয়েছিলাম যে একটা রাতে এত কিছু ঘটতে পারে কিনা, কিন্তু তিনি তখনই আমাকে এই কথাটা বলেছিলেন যে অন্য কারোর সাথে যদি ঘটতো এবং আমাকে কেউ বলতো আমি হয়তো বিশ্বাস করতাম না, বাট দিস ইজ ট্রু। তো চলেই আমরা ঘটনায় শুনি, নাজমুলের কাছে, তার বাবার কাছে শোনা সেই ঘটনাটি।
জি রাসেল ভাই, এটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা, এবং এটা ঘটে অনেকদিন আগে, এবং বাবা আমাকে অনেকবার বলছেন, আমাকে বলতে আমাদের ফ্যামিলির এবং আমাদের বাড়িতে যারা আছে আমাদের প্রতিবেশী সবাই জানে ঘটনাটা পরে ঘটে, এবং কি আমি আমার রুমমেট আছে ওদের সাথে শেয়ার করতাম, অনেকবার শেয়ার করতাম। পরে ওরা বলল যে এতদিন হয়ে যায় তুই তাহলে রেডিও পড়তে ভূতে মেবে গিয়ে কেন বলিস না। তখন আমি ভাবলাম যে
আমরা ঘটনাটা চলে যাই। হ্যাঁ,
এটা আমার, যাই হোক রাসেল ভাই, এটা আমার বাবার জীবনে ঘটে। তো আগে আমার আমার যে বাড়ির ডিস্টেন্স প্লাস আমার যে বাড়ির অবস্থানটা ওটা আগে বলে নিছি রাসেল ভাই। আমাদের বাড়িটা জাস্ট এমন একটা প্লেস যে বরিশালের মুলাদিতে এবং টুমচর গ্রামে, আমাদের গ্রামের নাম টুমচর এবং বাড়িটার শরীয়তপুরের পার্শ্ববর্তী জায়গায় এবং সীমান্তবর্তী জায়গায়। এবং আমার বাবা এক শরীয়তপুরের গোসাইহাটে এক মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করতেন। সো সেখান থেকে আমাদের বাসা থেকে শরীয়তপুর ওনার কর্মস্থলে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগত। তো তখন যানবাহনের তেমন ব্যবস্থাও ছিল না, সেক্ষেত্রে প্রতিদিন পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো বাবা এভাবেই পায়ে হেঁটে যেতেন এবং আসতেন ক্লাস শেষে। তো রাসেল ভাই, সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় ছিল যে যাওয়া আসার পথে মাঝখানে কালীখোলা নামে একটি জায়গা ছিল, প্রায় 1 কিলোমিটার জুড়ে জায়গাটা, এবং কি জায়গাটার অবস্থা জাস্ট এরকম ছিল যে অনেকগুলো গাছপালা দিয়ে জড়ানো, এবং প্লাস দিনের বেলাও জায়গাটা দেখতে এরকম মনে হইতো যে রাতের মতো অন্ধকার কিছুটা, এবং কি ওই বাগানের মাঝখান দিয়েই ওই যাওয়া আসার ওই চলাচলের পথটা, এবং ওই পথ ধরেই আসতে হতো। বাবা প্রতিদিন ওই পথ ধরে আসতেন, এবং এর কিছু দূর আসলে আমাদের বাড়ির প্রায় কাছাকাছি বড় একটা বিল পেরিয়ে আসতে হতো, যেটা আমরা বিল বলে থাকি, এবং বিলের ভিতরে বড় এক সেই তাল গাছ ছিল, এই ছিল। তারপরে এভাবে বাবা যেতেন আসতেন ক্লাস শেষে। একদিন কি করলেন, উনি গেলেন, তারপর ওনার ক্লাস শেষে প্লাস অন্যান্য কাজ শেষ করতে করতে রাত্র হয়ে যায়। রাত্র হওয়ার পর ওনার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল সেখানে, সো ওই শরীয়তপুরে গোসাইহাটে, উনি বলল যে তুই এত রাত্রে, তো রাত হয়েছে ওখানে, তো দিনের বেলাও মানুষ ভয়তে চলাচল করে না, এলাকার লোকজনও বিশেষ করে চলাচল করে না, তুই রাতে কোথায় যাবি, তো আমার বাসায় তুই থেকে যা, পরে সকালে বাসায় চলে যাস। সো সেক্ষেত্রে বাবা থাকার জন্য রাজি হলো না। এর রাজি না হওয়ার পিছনে একটা কারণ ছিল, পরের দিন খুব সকালে বাবার আর একটা প্রোগ্রাম ছিল, খুব জরুরি একটা প্রোগ্রাম, সো বাড়িতে আসতে হবেই এরকম। তো বাবা বললো যে আমার তো এরকম এরকম প্রোগ্রাম আছে, আমাকে বাড়িতে যেতেই হবে, আমি তো থাকতে পারি না। তারপর অনেক রিকোয়েস্ট, সো থেকে যায়, এর উপরে আর কিছু করার ছিল না। তো বাবা এক্ষেত্রে থাকার পরে একটা কথা ওনাকে বলেছিলেন তার বন্ধুকে, যে আমি থাকবো, তো সেক্ষেত্রে আমাকে খুব সকালে বাসায় পৌঁছাতে হবে, তো তাহলে আমি কি করব, আমি আজান হওয়ার সাথে সাথে রওনা দেব, প্লাস নামাজ পথে পড়ে নিব, হয়তো বা তোর বাসায় পড়ে রওনা দেবে, এর বেশি থাকতে পারবো না। তারপর এভাবে ঘুমিয়ে গেল বাবা, ঘুমিয়ে গিয়ে যাওয়ার পর তারপর এক রাতে ঘুম ভেঙে যায়। তখন উঠে ঘড়ির দিকে তাকায়, তখন দেখে যে রাত্র 5:30, তো এক্স্যাক্টলি তখন আজান হয়ে যাওয়ার কথা। তখন তার বন্ধুকে ডাক দেয় যে ঘুম থেকে ওঠ, আমার তো যেতে হয়, রাত্র 5:30 বেজে গেছে। তো তখন তার বন্ধু বললো যে 5:30 বাজলো কিভাবে এত তাড়াতাড়ি, তখন না, তখন বাবা বললো যে না, হ্যাঁ 5:30 বাজছে, ওকে আজানও হয়ে গেছে। তখন তার বন্ধু বললো যে আজান হয় কিভাবে, কি বলিস তুই? তখন বাবা বললো যে না, আজান হয়ে গেছে এক্স্যাক্টলি, এবং কি 5:30 বেজেছে। কিন্তু আসলে রাসেল ভাই তখন 5:30 বাজেনি, বাবা ঘুমের চোখে ঠিক ঠাউর করতে পারেননি, তখন ছিল রাত্র 2:30। সো এক পর্যায়ে তার বন্ধু বললো যে, কিন্তু আনফর্চুনেটলি রাসেল ভাই এখানে একটা কথা না বললেই নয় যে কিছুদিন যাবৎ তার বন্ধুর যে বাসার দেয়াল ঘড়িটা ছিল ওটা ছিল নষ্ট, প্লাস উনি তখন অনেক আগের ঘটনা তো উনি তখন হ্যান্ড ঘড়ি কোনো ব্যবহার করতেন না, হাত ঘড়ি যেটা।
আচ্ছা মূল ঘটনা তো বাইরে, সুতরাং আমরা বাইরের ঘটনায় খুব দ্রুত চলে যাচ্ছি।
আচ্ছা রাসেল ভাই তখন কথার পরে বাবা বের হয়ে যায়, বের হয়ে যখন হাঁটতে শুরু করে কিছু দূর হাঁটার পরে প্রথম যেটা ঘটে সেটা হলো রাস্তার পাশ থেকে ফুসফুস শব্দ শোনা যায়। ফুসফুস শব্দ শোনা যাওয়ার পরে বাবা তাকায় সাইডে, দেখে যে বিশাল এক অজগর। সো অজগরটা এরকম করছে ফুসফুস শব্দ করে রাস্তার এপাশ থেকে ওপাশে, প্লাস ওপাশ থেকে এপাশে যাচ্ছে, ওটাও যাচ্ছে এভাবে বাবা আগাইতেছে, প্লাস সামনে সামনে এটাও যাচ্ছে। এরকম কিছুক্ষণ চললো, কিছু দূর আগানোর পরে অজগরটা অদৃশ্য হয়ে যায়, আর দেখা যায় না। এক পর্যায়ে রাস্তার ওপাশে গিয়ে আর দেখা যায় না, তো হাঁটতেছে হাঁটতে। এরপরে যখন রাসেল ভাই ওই কালীখোলা নামক জায়গায় ওখানে পৌঁছায় তখন ওটা আরেক ঘটনা। বাবা তার সামনে সামনে সাদা কাপড় পরে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, তখন বাবা ভাবলো যে সাদা কাপড় পরার লোক, তেমন কিছু ভাবিনি, যে তার মনে আবার একটা আত্মবিশ্বাস ছিল যে আজান তো হয়ে গেছে, সো আর কি আর হবে। তো সে এটাও ভেবেছিল যে আজান যেহেতু হয়ে গেছে হয়তো বা কি মসজিদে নামাজ পড়তে যাইতেছে, এই হবে। কিন্তু লোকটা হাঁটতে হাঁটতে যাইতেছে, বাবা যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে লোকটা অদৃশ্য হয়ে যায়। তো তখন বাবা হাঁটতেছে, হাঁটার পরে পিছন থেকে কিছুক্ষণ পরে হঠাৎ পিছন থেকে একটা শব্দ আসে, যে মানুষ মারা যাওয়ার পরে মাটি দেওয়ার সময় মানুষ সম্মিলিতভাবে যে দোয়াটা পড়ে, ঠিক জাস্ট ওই দোয়াটা পড়তেছে, ওই দোয়াটা পড়তেছে এবং বাবার কানে আসতেছে। তখন সে পিছনের দিকে তাকায়, তাকানোর পরে কিছুই দেখতে পায় না, দেখতে পায় ওই সাদা ড্রেস পরা ওই লোকটা, যে জাস্ট ওই লোকটা আর কিছুই না। তখন যেভাবে হয়তো বা সেই হবে, তখন কিছু মনে করে না, যে নামাজ পড়তে যাইতেছে, আবার লোকটা সামনে ছিল পিছনে, হয়তো বা আর একজন হবে আর কোনো একজন, তখনও তেমনটা বুঝতে পারেনি। সো আবার হাঁটতে শুরু করে এভাবেই। সো হাঁটার পরে কিছু দূর যাওয়ার পরে আবার ওই লোকটা আবার সামনে এবং কি হাঁটতেছে, বাবা হাঁটতেছে। এক পর্যায়ে লোকটার গতি পূর্বের তুলনায় কিছুটা থেমে যায়, কিছুটা স্লো। তখন বাবা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওনার কিছুটা কাছাকাছি চলে যাওয়ার পরে বাবা খেয়াল করতে পারে যে ওই লোকটা জাস্ট এরকম ছিল রাসেল ভাই, যে একটা মানুষ মারা যাওয়ার পরে যখন তাকে পায়ের দিকটা এবং মাথার দিকটা বাঁধা হয়, ওনার পায়ের দিকটা না, ওনার ঠিক মাথার দিকটাও
বাঁধা হয় না, কাফনটা বন্ধ করে দেওয়া হয়।
হ্যাঁ, বন্ধ করে, হ্যাঁ, আপনি যেটাই বলেন যে কাপড়টা বন্ধ করে দেওয়া হয় ঠিক সেভাবে, কিন্তু পায়ের দিকটা না, মাথার দিকটা, কিন্তু লোকটা হাঁটতেছে। তখন বাবা কিছুটা ভয় পায়, এবং কি ভয় পাওয়ার এই কথা, রাসেল ভাই আমারও এখন ভয় লাগতেছে এবং শরীরকে কম্পন ধরে যায় কাহিনীটা মনে করলেই। সো তারপরে বাবা হাঁটতে থেকে কিছু দূর হাঁটার পরে উনিও হাঁটতেছে, বাবাও কিছুটা গতি স্লো করে দেয়। তো ওই লোকটা কিছু বলতেছে না, জাস্ট এভাবে হাঁটতেছে। সো কিছু দূর যাওয়ার পরে লোকটা আবার অদৃশ্য হয়ে যায়। এভাবে হাঁটতেছে হাঁটতেছে তখন বাবার যে মাথায় একটু খেয়াল আসে যে আসলে অনেকক্ষণ হলো তো হাঁটলাম, প্রায় এক ঘন্টা পেরিয়ে গেল, সো আজান তো আগেই হয়ে গেল, এখনো যে চারিদিকে আলো ছড়াচ্ছে না, প্লাস মানে যেটা ফর্সা হচ্ছে না, সো কিছু একটা কারণটা ঠিক বুঝলাম না, তো টাইমটা আবার দেখে নিই কি টাইম কি ভুল দেখলাম কিনা। তখন ঘড়ির দিকে তাকায়, তখন রাসেল ভাই দেখতে পায় যে সময় তখন রাত্র 3:30। তখন আর বাবার বুঝতে কিছুটা কোনো দেরি হলো না যে আসলে কি ঘটছে এতক্ষণ। তারপর থমকে যায়, তারপর হাঁটতে থাকে, হাঁটার পরে কিছু দূর আগাইতে থাকে ওই পথ ধরে আগানোর পরে, ওই যে যে বিলটার কথা বললাম রাসেল ভাই, ওই বিলটার আগ মুহূর্তে পৌঁছানো আবার সাপের সে ফুসফুস শব্দ শুনতে পায়। শোনার পরে উনি আবার তাকায়, তাকিয়ে দেখে যে সেই সাপটা সে বড় ওরকমই একই শব্দ করে হাঁটতেছে, কিন্তু সাপটা আগের মতো না, প্লাস সাপটার মাথাটা জাস্ট এরকম রাসেল ভাই যে কিছুটা মানুষের মাথার মতো বিকল। তখন ও ভাবে ফুসফুস করে এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে যাচ্ছে, তো বাবা যাচ্ছে ভাবে। তো কিছুদিন আগানোর পরে আবার সাপটা আগের মতো অদৃশ্য হয়ে যায়। যার পরে এভাবে হাঁটতে হাঁটতে যখন ওই বিলের ভিতরে জাস্ট বিলের পথ ধরে যখন হাঁটতেছে তখন কিছুই দেখে না, কিন্তু কিছু দূর আগানোর পরে সামনে যাওয়ার পরে যখন একটা তাল গাছের কাছাকাছি পৌঁছায়, ওই তাল গাছের সারির কাছাকাছি, তখন দেখতে পায় যে একটা তাল গাছ থেকে একটা লোক জাস্ট উনি পাথা ওর পা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে নামতেছে, প্লাস হি হি শব্দ করে হাসতেছে, হাসতে হাসতে নামতেছে, এবং ওর চোখ দুটো বড় প্লাস লাল, হাত পা গুলো অনেক বড়। তো তখন বাবা দোয়া পড়তে শুরু করে, বিভিন্ন আয়াত কোরআন আয়াত পড়তে শুরু করে। কিন্তু ওই লোকটা এভাবে নামতে নামতে যখন তালগাছ থেকে নিচে নামে, নিচে নেমে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আর ওনাকে দেখা যায় না, প্লাস অদৃশ্য হয়ে যায়। বাবা এভাবে হাঁটতেছে, কিন্তু বাবা ছিল অনেক সাহসী রাসেল ভাই। সো কিছু দূর হাঁটার পরে আবার যখন তালগাছের তো অনেক লম্বা সারি, আবার আরেকটা তালগাছে দেখে যে প্লাস অবিকল ওই লোকটাই, কিন্তু উনি এবার পা উপর দিকে দিকে ঝুলে আছে, প্লাস একটা হাত ওই যে পথ দিয়ে বাবা যাচ্ছে ওই পথের দিকে বাড়িয়ে লম্বা একটা হাত, চোখ দুটো লাল করে আছে, কোনো শব্দ করছে না। তো বাবা বললো কি যখন ওই কাছাকাছি আসলো ওই পথ দিয়ে এখন যেতে হবে, তখন একটু পাশ দিয়ে ঘুরে আবার ওই পথ ধরে হাঁটা শুরু করে, তারপরে কিছু দেখতে পায় না। এর ভিতরেই ওই বিলে থাকা অবস্থায় আর একটা ঘাইনি করে, সেটা হলো একটা মোরগ জোরে এক শব্দ করে ওনার পাশ দিয়ে দৌড়ে গিয়ে সামনে গিয়ে, যখন আরেকটা তাল গাছের সামনে গিয়ে পৌঁছে প্রায় কাছাকাছি, তখন অদৃশ্য হয়ে যায়। তো বাবা তো ভয়তে কি অবস্থা রাসেল ভাই সেটা বুঝতেই পারছেন। তো আগানের পরে যখন ওই মোরগটা যে তাল গাছের ঠিক কাছাকাছি গিয়ে অদৃশ্য হয়ে যায়, ওখানে যখন পৌঁছে বাবা তখন দেখতে পায় যে রাসেল ভাই অনেকগুলো মোরগ একত্রে পালক হাড় মাংস এগুলো আলাদা করে রাখলে যেরকম, এরকম স্তূপ আকারে আছে। তো দেখে তো ভয় কি অবস্থা তখন, ঠিক রাসেল ভাই আমার মনে আছে বাবা এটাও বলছিলেন যে ভয় আমার এমন অবস্থা হয়েছিল, আমি লাইফে আমার অনেক সাহস আছে কিন্তু লাইফে কখন এরকম আমি ভয় পাইনি, ভয় এমন অবস্থা হয়েছিল যে আমি একটা কদম সামনে দেবো এরকম অবস্থা আমার ছিল না। তখন এভাবে আসতেছে আসতেছে, তারপর বিল পেরোনের পরেই তো আমাদের বাড়ি, প্লাস আমাদের বাড়ির কাছাকাছি যখন পৌঁছে তখন আমাদের প্রায় তখন আজান হয়ে যায়, ওই কাঙ্ক্ষিত আজান হয়ে যায়। আজান হওয়ার সাথে সাথে আমাদের বাড়ির কাছাকাছি একটা বার্জার ছিল রাসেল ভাই, ওই বার্জারটাকে ঠিক জোরে একটা বাতাসের মতো এসে পাক মেরে ওই বাবা যেই থেকে আসছিলেন বাতাসটা ওদিকে ঠিক চলে যায়। বাজারটা এমন জোরে বাতাসে ই করছিল, দুমড়ে মুচড়ে একবারে পাক মেরে, তারপর বাবা কি করলো আজান হয়ে গেছে, তারপর বাসায় পৌঁছলো। বাসায় গিয়ে ঠিক কণ্ঠটা বাবার এত লো ছিল যখন ডাকছিল আম্মুকে, আম্মু তখন এসে দরজা খুলল, জিজ্ঞেস করতেছে কিছু বলতেছে না, ঠিক কিছু বলতে পারতেছে না, অজ্ঞান হয়ে গেল। তারপরের দিন থেকে রাসেল ভাই বাবা ভীষণ জ্বরে আক্রান্ত হয়, তো এই জ্বরে প্রায় 15 দিনের মতো ভোগার পরে অসুস্থ হয়, তারপরে এই ঘটনাটা আর কি খুলে বলে আমাদেরকে।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। যাই হোক, আমরা শুনছিলাম এতক্ষণ নাজমুলের কাছে ঘটনা, এবং সে এসেছিল বরিশাল থেকে। আমরা অলরেডি বেশ কিছু এসএমএস পেয়ে গেছি, আমাদেরকে সাব্য শান্তিনগর থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন এনজয়িং সো মাচ। এছাড়াও আমাদেরকে রায়হান শুভ এসএমএস করেছেন আমাদেরকে রিয়াল বরিশাল থেকে। আচ্ছা, রায়হান শুভর অবশ্য গল্পটা ভালো লাগেনি এখন যে ঘটনাটা শোনানো হলো। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মিহির মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন অ্যানি, এছাড়াও অপু আমাদেরকে এসএমএস করেছেন পার্থ এবং পূজা, এবং তিনি তার কাছে আবার ঘটনাটা ভালো লেগেছে। ইথিকা আমাদের এসএমএস করেছেন এবং তিনি একটু একটু ভয় পাচ্ছেন সেটা লিখেছেন। আবু হুরায়রা আমাদের এসএমএস করেছেন এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডিজে অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। নেইমার ব্রাজিল থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিথি আমাদের সঙ্গে রয়েছেন, ফাহাদ বাড্ডা থেকে। এছাড়া আমাদেরকে শেখ মোহাম্মদ লিটন এসএমএস করেছেন এবং তিনি শিমুলিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজ চট্টগ্রাম থেকে, রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, তারেক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন এমডি মোস্তাক, এছাড়াও আমাদেরকে খালিদ আমাদের সঙ্গে রয়েছেন। যাই হোক, চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে এই মুহূর্তে আবারও আরিফিন ভাই ফিরে আসবেন, তবে তারা একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে, সেই বিরতিটা আমরা নিয়ে নিচ্ছি এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের কাছে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এর মাঝখানে যদি কেউ আমাদের ঘটনা পাঠাতে চান, শেয়ার করতে চান, তাহলে সেই ঘটনাটা পাঠাতে হবে যেভাবে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভূত এফএম অ্যাদারভেট রেডিও ফুর্তি ডট এফএম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিন। আর যদি চান যে আপনি এই মুহূর্তে আমাদের এসএমএস করে কমিউনিকেট করবেন, তাহলে এসএমএস করার নিয়মটা আছে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, তারপরে ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আমার সঙ্গে রয়েছে আজকের অতিথিরা এবং আগেই বলেছি যে মাসুম আমাদের সাথে নেই, ঠিক এক ঘন্টা চলে গেল, এখন বাজে ঘড়িতে সময় রাত 12:59। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন এবং SMS পাঠাচ্ছেন আপনাদের কেমন লাগছে সেটা জানিয়ে দিচ্ছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকগুলো SMS চলে এসেছে, SMS একটু পরেই যাই আমরা। আমরা জানিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আমাদেরকে আপনারা ঘটনা পাঠাবেন সেটা সবচেয়ে বেশি জরুরি। একটু আগেও বলেছি, আরো একবার বলে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি, স্পেলিংটি হচ্ছে bhutfm@radioforti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। এই ঘটনাটি আপনার হতে পারে, আপনার কারো কাছ থেকে আপনি শুনেছেন এমনও হতে পারে, সেটা কোনো প্রবলেম না, বাট আপনার কাছে সেরা মনে হয় এরকম ঘটনা অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদেরকে। আর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে ছোট্ট কিছু ইনফরমেশন দিদি, আজকের এই এপিসোডটি অনেকেই প্রশংসা করছেন, আমি অনেকেই বলছেন যে এবার ঈদে অনেকে দেখছি যে মালয়েশিয়া যাবেন, তারাও মানে মনে মনে ভাবছেন যে হ্যাঁ এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি করতে পারতাম তাহলে ভালোই হতো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা আশা করি যে এরকম এক্সপিরিয়েন্স হোক আপনার, তাহলে যেটা হবে যে আমরা আপনি ফিরে আসার পরে আমরা আপনাকে ভূত এফএম এ ইনভাইট করার সুযোগ পাবো এবং আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করবেন আমাদের লিসনারদের সাথে। যাই হোক, আজকের এই চমৎকার এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারে কারণে আপনি আবারও শুনতে পারবেন এটা। এজন্য আপনাকে যেটা করতে হবে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে একটি নাম্বারে, আর সেটি হচ্ছে 40 সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর এছাড়াও যদি কেউ ভূত এফ এম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ভূত এফ এম টিউন কোডটা মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটা জাস্ট একটা SMS পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং SMS টি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার। চলে যাচ্ছি ঘটনায়, এবং আমি বলছিলাম যেরকম ব্রেকের আগে সেরকমই ঘটেছে আমাদের সাথে। এই মুহূর্তে আপনাদের সামনে আবারও আমরা ফিরিয়ে নিয়ে এসেছি আরিফিন ভাইকে, এবং তিনি তার ঘটনার সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলবেন যেটা আর একটা জায়গায় ঘটেছিল। সো আমরা এবং খুবই আশ্চর্যজনকভাবে হলেও সত্যি যে যে সমস্ত ঘটনা বা যে সমস্ত ঘটনা সচরাচর ঘটে বা যেখানে যেখানে ঘটার কথা ছিল প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন যে এরকম ঘটনা ঘটতে পারে সেখানে সেরকম ঘটনা ঘটেনি, রাইট আরিফিন ভাই? ওকে ফাইন, আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং সেই ঘটনাটা কোথায় ঘটেছিল আরিফিন ভাই?
থ্যাংক ইউ লিসনার্স, গেটিং ব্যাক টু মালয়েশিয়া অ্যাগেন। নেক্সট আমরা পেনাং থেকে লঙ্কাওয়ি চলে যাই। তো যেদিন আমাদের ফ্লাইট ছিল পেনাং থেকে লঙ্কাওয়ি, ওই দিন বিকাল 4:00 আমাদের ফ্লাইট ছিল। ওই ফ্লাইটটা ছিল আমাদের এয়ার এশিয়াতে। তো আমরা 4:00 যখন ফ্লাই করি তখন ওয়েদার পেনাং এ ওয়েদার মোটামুটি ঠিক ছিল, বাট যখন আমরা 1 ঘন্টা ফ্লাই করে লঙ্কাওয়ির কাছাকাছি চলে আসি সমুদ্রের উপরে, তখন হঠাৎ আমরা দেখতে পাই যে প্রচন্ড ঝড় হচ্ছে, স্টর্ম হচ্ছে, লাইটনিং হচ্ছে এবং প্লেন খুব বাম্প করছে, সবাই ভিতরে ভয় পাচ্ছে। তো ওই অবস্থায় পাইলট হঠাৎ বলে যে এই ওয়েদারের মধ্যে সে লঙ্কাওয়িতে ড্রপ করতে পারবে না, প্লেন নামাতে পারবে না। সো যেটা সে করবে, 10 মিনিট সমুদ্রের উপরে একটা নির্দিষ্ট অলটিটিউডে প্লেনটা রোম করবে, ঘুরাবে, এবং ততক্ষণে যদি সে ফিল করে বা গ্রিন সিগন্যাল পায় লঙ্কাওয়ি এয়ারপোর্ট থেকে যে সে ইয়ে করতে পারবে, প্লেন নামাতে পারবে, তাহলে সে করবে, না হলে সে আমাদেরকে আবার পেনাং ফেরত নিয়ে আসবে। তো আমরা দেখলাম প্রায় 10-15 মিনিট সমুদ্রের উপরে ওই ওয়েদারে, ওরকম হরেবল একটা ওয়েদারে আমাদেরকে মানে এভাবে প্লেনটা ঘুরছে। তো ইন দ্য মিন টাইম আমি দেখলাম আমার মোবাইল অন করি আমি, ইট ওয়াজ কোয়াইট আনএথিক্যাল, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটা না করার জন্য, বাট আমরা এতটাই আসলে ফ্রাইটেন ছিলাম ওই ওই ওয়েদারে প্লেন বাম্প করছে। আমি অলরেডি বাংলাদেশে আমার কাছের যারা ছিল তাদেরকে SMS করে জানাই অবস্থাটা। তো তারপরে যেটা হয়, আমরা পেনাং ব্যাক করে চলে আসি, প্লেন আর লঙ্কাওয়ি যেতে পারে না। তো এরপরে তারা জানায়, কর্তৃপক্ষ আমাদেরকে জানায় যে 2 ঘন্টা পরে আমাদেরকে আবার ফ্লাই করানো হবে সেম টিকেটে। ফাইন, আমরা তখন এয়ারপোর্টে থাকি। অনেক ইউরোপিয়ান যারা ছিল তারা ওয়েদার দেখে ভয় টয় পেয়ে তারা মাইন্ড ইয়ে চেঞ্জ করে ফেলে এবং তারা পেনাংই থেকে যায় লাঙ্কাবিতে আর যায় না। তো আমাদের যেহেতু হোটেল টোটেল অ্যান্ড এভরিথিং, অ্যাকোমোডেশনস অ্যান্ড এভরিথিং, আমার ইভেন একটা মজার ব্যাপার শেয়ার করি, যারা ট্রাভেল করে আমি এখান থেকে মানে ওখানে গিয়ে যে আমি কার রেন্ট করে নিই নিজেই ড্রাইভ করব বলে, তো আমি ওইটাও এখান থেকেই বুক করে গিয়েছিলাম। সো এভরিথিং ওয়াজ রেডি ফর মি অ্যাট লাঙ্কাবি। তো আমি কোনো অবস্থাতেই মানে আমার স্কেজুল চেঞ্জ করতে রেডি ছিলাম না, মানে আমরা দুইজন ছিলাম, আমরা দুইজন কেউই চেঞ্জ করতে রাজি ছিলাম না। সো যেটা হলো যে আমরা ওয়েট করছি দুই ঘন্টা পরে কি হয় দেখার জন্য, দুই ঘন্টা পরে আমরা আবার ফ্লাই করি। এবার যেটা হলো সেম থিং, যখনই আমরা সমুদ্র ক্রস করে একটা সার্টেন পোর্শন ক্রস করে যাচ্ছি তখন দেখছি প্রচন্ড ঝড় বৃষ্টি লাইটনিং হচ্ছে, এবং মানে নাও এটা ছিল তখন রাত 9টা বা 9:30 এরকম একটা সময়, ইট ওয়াজ ইভেন মোর ডিজাস্ট্রাস। এবং তখন একই ডিক্লেয়ার করে পাইলট যে আমি 15 মিনিটস তোমাদেরকে সমুদ্রের উপরে আমি একটা নির্দিষ্ট অল্টিটিউডে থাকবো, যদি আমার কাছে মনে হয় আমি ল্যান্ড করতে পারবো আমি লাঙ্কাবিতে ল্যান্ড করবো, আদারওয়াইজ আই এম সরি তোমরা পেনাংয়ে ফিরে যেতে হবে এবং এরপরে আর কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে কিনা উই ডোন্ট নো, জাস্ট এরকম একটা মেসেজ দিয়ে। তো ওই মুহূর্তে মানুষের মধ্যে যে একটা প্রচন্ড একটা মানে বাঁচার জন্য যে একটা ইয়ে থাকে, প্লেনে প্রচন্ড বাম্প হচ্ছিল, আমাদের প্রচন্ড ভয় লাগছিল, ভিতরে ভিতরে আমারও খুব ভয় লাগছিল ওই সময়টা, সমুদ্রের উপরে একটা নির্দিষ্ট অল্টিটিউডে প্লেন বাম্প করছে। তো সবাই মোটামুটি তখন যে যার মতো করে ঈশ্বরকে আল্লাহকে স্মরণ করছিল। তো আল্লাহর রহমতে আমরা সেকেন্ড টাইম আমরা ব্যাক করে চলে আসি, পেনাংয়ে ফেরত চলে আসি, এবং খুব আনসার্টেন হয়ে যায় পরিস্থিতিটা, সবাই মোটামুটি তখন ছোটাছুটি করছে, কেউ কেউ টিকিট ক্যান্সেল করছে, কেউ কেউ শিডিউল চেঞ্জ করছে। আর আমাদের সাথে আরো দুইজন ছিলেন, একজন অস্ট্রেলিয়ান মহিলা ছিলেন, একজন ইউরোপিয়ান মহিলা ছিলেন। তো তারা আমাদের সাথে বেশ কথা টথা বলে ডিসিশন নিচ্ছিলেন, সাথে উজবেক একটা ছেলে আর একটা মেয়ে ছিল নিউলি ম্যারিড, তারাও আমাদের সাথে ছিল। আমরা এই 4-5 জন একসাথে হয়ে ডিসিশন নিচ্ছিলাম যে কি করা যায়। তো যেটা আমরা ডিসিশন নিচ্ছিলাম যে আমরা কিছুতেই আমাদের স্কেজুল চেঞ্জ করবো না, আমরা লাঙ্কাবিতে যাব। সো আমরা এয়ারলাইন কর্তৃপক্ষের সাথে কথা টথা বলে যেটা ঠিক হলো যে রাত 1টা নাগাদ সিঙ্গাপুর থেকে একটা এয়ারলাইন আসবে, তো সেটা থেকে আমাদেরকে ড্রপ দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং দিস ইজ কোয়াইট আনসার্টিন, এটা সার্টিন না। এই হুড়াহুড়ির মধ্যে আমি একটা মজার ব্যাপার খেয়াল করলাম যে সবাই খুব মানে অস্থির ছিল ওই সময়টা, দৌড়াদৌড়ি করছে কাউন্টারের মধ্যে, ছোটখাটো একটা জটলা। আমার হয়তো এটা আমার দেখার ভুল হতে পারে, আমি যখন ওয়েট করছিলাম আমি হঠাৎ দেখলাম যে কাউন্টারে উঁচা লম্বা সেই লোকটা যাকে আমি দেখেছি সে দাঁড়ানো এবং হি ওয়াজ টকিং, সে কথা বলছে। তো এটা দেখে আমি আমি আসলে খোঁজ নিতে যাই না, আমি জাস্ট এটা দেখে ছুটে যাই কাউন্টারে, ছুটে যাই কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, ভিড় ঠেলে যখন অনেকটা সামনে যাই দেখি যে মানে আমি যেটা চিন্তা করেছিলাম সেটা না, আমি ভুল দেখেছি। তো যাই হোক, তারপরে ওই রাতে এই ঝড় ঝাপটা এর মধ্যে আমরা প্রচন্ড ভয় পাচ্ছিলাম, ভিতরে ভিতরে আমার মনে হচ্ছিল যে রিস্কটা মনে হয় খুব বেশি নিচ্ছি। ফ্লাইট আসার পরে ফিউয়েল নাই, মানে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে এয়ারলাইনে গিয়েছি বা ট্রাভেল করেছি লাস্ট 15 ইয়ার্সে, আমি মানে লাস্ট 15 ইয়ার্সের হিস্ট্রিতে এরকম ঘটনা ঘটে নাই যে এক টিকেটে তারা 3 বার ট্রাভেল করাবে। নাম্বার 2, রাত 1টার সময় হঠাৎ করে ক্রুরা এসে বলবে যে আরো ওয়েট করতে হবে, মানে ব্যাপারটা পুরো আনসার্টিন। যাই হোক, ওরা কি করলো, ভারত পেট্রোলিয়ামে খবর দিয়ে পেট্রোলিয়াম মানে পেট্রোল ইয়ে করার চেষ্টা করলো, হোয়াইট ফুয়েল আনার চেষ্টা করলো। রাত 2:30 নাগাদ তারা রিফিউলিং করে আমরা ওই প্লেনে আবার স্টার্ট করলাম, তখন রীতিমতো ঝড় হচ্ছে। বাট মজার ব্যাপার হচ্ছে এবারকার ফ্লাইটটা, এই 3rd টাইম যে ফ্লাইটটা ছিল, এটা প্লেনটা খুব বড় ছিল এবং সিঙ্গাপুর থেকে আসে কোয়াইট এক্সপিরিয়েন্স পাইলট ছিল। তো অনেক ঝড় ঝাপটার পরে আমরা 3টা বা 3:30টার দিকে গিয়ে আমরা লাঙ্কাবিতে নামি। নামার পর তো আমরা, আমি আগেই বলেছি আমি এখান থেকেই সব হোটেল টোটেল সব বুক করে গিয়েছিলাম, আমার পুরো জার্নির যে অ্যাকোমোডেশন প্ল্যান ছিল। তো আমরা ওখানে লাঙ্কাবিতে বেলাভিস্তা রিসর্ট এন্ড স্পা বুকিং দিয়েছিলাম, এটা হচ্ছে লোকালয় থেকে বেশ অনেকটা দূরে, একদম সমুদ্রের পাড়ে, এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র, এবং লোকালয় থেকে বেশ দূরে, ওখানে কাছাকাছি মানুষের কোনো আবাস নাই, কিচ্ছু নাই। তো আমার খুব ভালো লাগছিল রাত মানে 3:30টার সময় নামতে পেরেছি, শেষ পর্যন্ত 3 বার ট্রাই করে, এটা আমার কাছে খুব বড় একটা যুদ্ধ জয়ের মতো লাগতেছিল। আর যারা ওই রকম মানে ঝড়ের মধ্যে একবার ফ্লাই করছে তারা জানে যে তিনবার ফ্লাই করাটা ওই ঝড়ের মধ্যে মানে কি পরিমাণ ইয়ের দরকার হয়। আমার কাছে তখনই মনে হচ্ছিল যে না, আই ক্যান উইন ওভার এনিথিং, এটা আমি সাকসেস। তো মজা হলো যে আমরা রাত 3:30 সময় যখন বেলাভিস্টা রিসর্টের স্পার কাছে গেলাম, একটু জাস্ট এক মিনিটের একটা ডিসক্রিপশন দিই, রিসর্টটা অনেক দূরে, অনেকটা পুরানো রাজবাড়ি টাইপের, আপনারা অনলাইনে এটা দেখতে পারেন, রিসর্টটা খুব সুন্দর, পুরাটা রিসর্ট পাথরের, মানে জাস্ট ইন ওয়ান সাইড ভিউ ইট ওয়াজ হিলারিয়াস, রিসর্টটা এত সুন্দর। সমুদ্রের পারে কোনো ইলেকট্রিক বাল্ব বাতি কিছু নাই, সব হচ্ছে আপনার আগুনের, যত লাইট আছে স্টার্টিং ফ্রম ইয়ার রুম টিল দ্য লবি এভরিথিং, বড় বড় শ্যান্ডেলিয়ার সেই রকম পুরানো গাছপালা দিয়ে ঢাকা। ভিতরে নেপালি যে বয় আমাদেরকে রাত 3:30 সময় যে রিসিভ করলো, সে ঠিক মতো ইংলিশ বলতে পারে না, মানে তার দৌড় হচ্ছে ইয়েস নো এইটুক পর্যন্ত, খুব একটা কথা বলে না, মুখ চোখ শক্ত করে রাখে। এর মধ্যে দিয়ে আমরা উঠলাম 3:30 সময়, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার লবিতে আসলাম। তো পরের দিন থেকে যেটা হয়, পরের দিন আমরা গাড়ি যেটা রেন্ট নিয়েছিলাম ওই গাড়িতে করে ঘুরে বেড়াই, প্রায় 9:30-10 মতো সারা দিন ড্রাইভ করি, অনেক জায়গায় ঘুরি। রাতের দিকে কোন একটা সময় হবে, আমার স্পাউস ছিল সাথে, ও ঘুমিয়ে পড়ে গাড়িতেই, আমি গাড়ি ড্রাইভ করছি, একা একা কিছু একটা চিন্তা করছিলাম। রাস্তাগুলো এত সুন্দর রাসেল ভাই, মানে একটু বলি, এক সাইডে আপনার সমুদ্র আর এক সাইডে পাহাড়, কখনো হয়তো ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সরু রাস্তা, আঁকা বাঁকা। তো ওই রাস্তায় আমি অলমোস্ট লাইক মানে এত ফ্রেশ রাস্তাগুলো কার্পেটিং করা যে আমি 160, 140, 140, 160 এই স্পিডে চলছিল গাড়ি। হঠাৎ আমি কি মনে করে পিছনে তাকিয়ে দেখলাম যে আমার মনে হলো যে আমি পরিষ্কার দেখলাম, আমার কিন্তু প্রচন্ড টায়ার্ড, আমি আগেই বলে রাখি 9:30 তখন ড্রাইভ করতেছি অলরেডি, পিছনের সিটে দেখলাম আমি একটা মানুষ বসা, আমি দেখিনি কে, মানে আমি পরিষ্কার দেখেছি একটা মানুষ বসা, মানে একটা লোককে যতটুকু বোঝা যায়, হ্যাঁ ফিগার আউট করা যায় না যেটা কে, বাট আমি দেখেছি একটা মানুষ বসা। দেখে ওই স্পিডে জাস্ট আমার মনে হয় মানে তন্দ্রা মতো যেটা ছিল সব কেটে গেল, আই ওয়াজ জাস্ট মানে সারপ্রাইজড, এবং আমি কি বলবো, মানে আমি জাস্ট আমার মাথা ধরে চোখ টোক নাড়া দিচ্ছিলাম। সেকেন্ড টাইমে পরিষ্কার দেখলাম একটা মানে বুড়া অনেক বয়স্ক একটা মানুষ, চামড়া কুচকানো, সাদা ফর্সা, পরিষ্কার সেকেন্ড লুকটা আমার ক্লিয়ার ছিল। আমার মনে হয় আমি খুব হার্ট ব্রেক করি, কারণ আমার স্পাউস ছিল, জেগে যায়, উঠে বলে কি হয়েছে, চিৎকার দিয়ে উঠে, আমি হার্ট ব্রেক করে আমি চোখে পানি দিতে থাকি, আমি জাস্ট ওকে কিছু বলি না, প্রচন্ড ভয় পাবে, আমি ততক্ষণে পিছনে দেখি কিছু নাই, ফ্রেশ, আমি চোখে পানি দিই, বুঝে আমার চোখে একটু ঘুম লেগে আসছিল, মনে হয় অনেক জোরে ড্রাইভ করছে এবং ঘুম লেগে আসছিল, তাই একটু ইয়ে করতেছি, আমি আর কিছু বুঝতে দিইনি। কারণ আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম, একে তো এটা খুব হরবল ছিল, নিরিবিলি ছিল, জঙ্গলের ভিতর দিয়ে, ওই জায়গাতেই আমি গাড়ি রেখে আবার চোখ মুখ ধুয়ে আবার গাড়ি নিয়ে স্টার্ট দিয়ে রওনা দিলাম।
সব সময়ের রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, ঘড়িতে সময় রাত 1:30, আমি রাস্তাল আছি সাথে, এবং আমার সাথে আজকে নেই মাসুম, এবং আমাদের সঙ্গে রয়েছে আজকের অতিথিরা। সেই সাথে আপনারা এসএমএস পাঠাচ্ছেন একটু পরপরই, বুঝতেই পারছি এখনো আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, এবং আশা করছি যে সবসময় আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর আমরাও চেষ্টা করব আপনাদেরকে সেরা কিছু উপহার দিতে প্রতি সপ্তাহে। সেজন্য চাই আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা, এবং সেই ঘটনার জন্য আপনারা অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন অথবা লিখে রাখুন বা মাথায় রাখুন, সেই সেমিস্টার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা আমাদের শুরুতেই উল্লেখ করুন প্লিজ যে আপনি স্টুডিওতে আসতে চান কিনা, বা শুরুতেই আপনি জানিয়ে দিন যে আপনার ঘটনাটি আপনি চান কিনা মাঝে আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সহজেই মোবাইল ফোনে বা অন্য কোনোভাবে রেকর্ড করে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। নতুন একজন অতিথি আমাদের সাথে জয়েন করেছেন, আপনার নাম বলবেন প্লিজ এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটা শুনবো আমরা।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব ইসলাম রাজু, আমি এসেছি ইসলামবাগ বউবাজার থেকে, ফার্স্ট ইয়ার। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা দিনাজপুর অঞ্চলের, সঙ্গত কারণে আমি এলাকার নামটা বলছি না। সেই গ্রামে কোন একটা গ্রামে আর কি একটা পালং গাছ আছে। পালং গাছ অনেকেই হয়তো চিনবেন না, বট গাছের মতোই দেখতে কিন্তু এটার জড় থাকে না। সেই পালং গাছের নিচে একটা বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই তাকে দেখেছে, কিন্তু সবাই জানে জায়গাটা হন্টেড, সেজন্য কেউ তেমন একটা যায় না। তো সেখানে এক লোকের, ওই গাছের পালং গাছের পাশেই এক লোকের কিছু জমি ছিল সামান্য। তো সেই জমিতে সে দুপুর টাইম, সন্ধ্যার টাইম, এই সময়গুলোতে সে খুব যেত। তো একদিন তিনজন জিন তাকে তিনটা টাকার হাড়ি দেখায় এবং বলে, তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব। তো যথারীতি ব্যক্তি টাকার লোভে হোক তিনি রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তাকে জিনগুলো আর টাকা দেয় না, তাকে বিভিন্নভাবে আজকাল এভাবে ঘুরাতে থাকে। তো এভাবে দেখা যায় যে একজন রাজি হচ্ছে, দুজন রাজি হচ্ছে না, দুজন রাজি হচ্ছে, একজন রাজি হচ্ছে না, এভাবে চলতে থাকে। তো এক মাস এরকম লোকটাকে ঘুরায়। তো অবশেষে লোকটা বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনতে পারবো। এবং একটা জিনিস বলে রাখা ভালো, লোকটা যখন জোর করে টাকা হাড়ি তিনটা আনতে যেত তখন টাকার হাড়িগুলো অটোমেটিক মাটির নিচে চলে যেত, সে আনতে পারত। তো সেই গ্রামের একজনের কাছে শেয়ার করলো এবং সেই লোকটা তাকে অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো, তিনটা গরুর হাড় তুমি সাথে করে নিয়ে যাও, যদি তোমাকে টাকা দিতে না চায় তাহলে তুমি হাড়ি তিনটার উপরে যথারীতি এই হাড় তিনটা রেখে দিও। তো সে সাথে করে তিনটা গরুর হাড় নিয়ে যায় এবং ওদিনও ওভাবে কথা বলতে থাকে যে কি ব্যাপার, আজকে আমাকে টাকা দেবেন কিনা। তো যথারীতি এই দিন দুজন রাজি হচ্ছিল, একজন রাজি হচ্ছিল না। তখন তিনি যথারীতি কোমর থেকে তিনটা হাড় বের করে তিনটা হাড়ির উপর রেখে দেয়, সাথে সাথে হাড়ি তিনটা কাঁপতে থাকে। এবং অন্যদিন যে মাটির নিচে চলে যেত সেই কাজটা হয় না এবং ঝিন তিনটা গায়েব হয়ে যায়। তো যথারীতি লোকটা আরাম করে একদম হাড়ি তিনটা উঠিয়ে নিয়ে আসে এবং উঠিয়ে নিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে দেয় এবং বাড়ি চলে যায়। রাত্রে তিনি আসে এবং হাড়ি তিনটা নিয়ে নিজের ঘরের খাটের নিচে গেড়ে দেয় এবং তার ওয়াইফকে বলে যে তুমি এটা সুন্দর করে সমান করে দাও জায়গাটা, যেন কেউ বুঝতে না পারে। তো পরদিন থেকে একটা ঘটনা ঘটে যে লোকটা সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। পাগল আবার কিরকম এটা বলে দেই, তিনি তাদের গ্রামের পাশে একটা ই ছিল, হিন্দু পরিবার ছিল। তো সেই হিন্দু পরিবারে তার খুব দাপটশীল, তাদের দুটো মেয়ে ছিল। তো সে ওই এক মেয়ের নাম বলে যে আমি তাকে বিয়ে করবো, এরকম একটা মানে টোটালি পাগল। তো গ্রামবাসী কেউ কিছু বলতে পারছে না যেহেতু পাগল। তো গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একটা কাজ করে যে তার জন্য একজন কি বলে ওটাকে, ওই যারা সারায় আর কি, জিন হুজুর নিয়ে আসে। তো দিনাজপুর মেইন টাউন থেকে একজন জিন হুজুর নিয়ে আসা হয় এবং তার এই সেই জিন হুজুরের একটা বিশেষত্ব ছিল যে তার দুইটা ওয়াইফ ছিল, একটা হচ্ছে মানুষের মেয়ে, একটা হচ্ছে জিনের মেয়ে। তো যথারীতি তিনি চলে আসে। তো আসার পরে তিনি একটা বালতি নেয় এবং একটা বালতির মধ্যে এক বদনা পানি নেয়। এক বদনা পানি নিয়ে গ্রামের থেকে একজন লোক নেয় এবং তার চোখে ভালো মতো পট্টি টানে, পট্টি বেঁধে তারপর বলে যে তুমি বালতির দিকে তাকাও। তিনি বালতির দিকে তাকায় এবং বলে যে সব বলতে থাকে এবং তিনি সব দেখতে পায় যে কি ঘটেছিল। তারপর যথারীতি সেই জিন হুজুর বলে যে আপনারা কোনো টাকা এনেছেন কোনো জিনের কাছ থেকে? তখন তার ওয়াইফ যথেষ্ট মানে না বলে যে না আমি কোনো টাকা পয়সা আনিনি, তিনি অস্বীকার করে। এবং তার হাজবেন্ড তখন বাধা ছিল চোখের উপরে শিকল দিয়ে। তো গ্রামবাসী বলতে থাকে লোকটা হয়তো মিথ্যে বলছে এরকম কিছু একটা। তখন সেই জিন হুজুর বলে যে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে একটা কাজ করেন, আপনারা দশজন আসেন, দশজন মানুষ এসে পারলে এই এক বদনা পানি আছে এই বালতিতে, এই বালতিটা আপনারা জাগিয়ে দেখান। ঠিক দশজন আসে, এই বালতির মাঝখানে একটা বাঁশ দেওয়া হয়, এ পাশে পাঁচজন, এ পাশে পাঁচজন, মোট দশজন। সেই দশজন মিলেও সেই বালতিটা জাগাতে পারেনি। তারপর সেই জিন হুজুর বলে যে আমি এখন সেই জিনগুলোকে ধরার চেষ্টা করছি এবং যদিও আমি সেটা পারবো না তারপর আমি চেষ্টা করছি, দেখা যাক। তখন মানে সেখানকার মানুষ দেখতে পায় যে ঘরের মধ্যে শূন্যের মানে কিছু দেখা যাচ্ছে না, শুধু ধানের বস্তা, চালের বস্তা এরকম উড়ে উড়ে এসে তারপর পড়ছে, একটা নির্দিষ্ট সার্কেল করা আছে, সার্কেলের বাইরে পড়ছে, কিন্তু কারো কোনো গায়ে লাগছে না। তো অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল, জিন হুজুর বলল যে আমি ঘরটা শান্ত করে দিয়েছি, মানে যথারীতি লক করে দিয়েছি, কিন্তু টাকা না দেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না, ওরা আবার আসবে, তো তার চেয়ে ভালো টাকাটা যদি নিয়ে থাকেন দিয়ে দেন। তো তাকে বিদায় করা হলো, তাকে বিদায় করার পরে ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল, তার ওয়াইফ ওই টাকা কিছু কিছু নেয়, নিয়ে আস্তে আস্তে জমি কিনতে থাকে। লোক জিজ্ঞাসা করে তোমরা জমি কেন, কোথা থেকে, তোমরা হতদরিদ্র। তখন ওই বলল যে আমার ভাই কিনছে কি চাচা কিনছে, এরকম বিভিন্ন কষ্ট দেখিয়ে সে জমি কিনতে থাকে এবং একটা বড় অবস্থা তাদের হয়ে যায়। এবং যে পাগল হয়ে যায় তার যেটা হয়েছিল শেষমেশ, যে তিনি বাইরে একদিন বাধা ছিল, বাইরে দড়ি দিয়ে বাধা ছিল, এবং দড়ি দিয়ে বাধা থাকার সময় বৃষ্টির সময় অনেকেই যারা উত্তরাঞ্চলে থাকেন তারা জানবেন, বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন কালার 8-10টা সাপ একসাথে পড়ে, এটা গাছ থেকে হোক বা অন্য কোনো ই হোক, এই সাপটা বিষাক্ত, কাউকে কামড়ায় না, কিন্তু যদি কামড় দেয় সেটা মানুষ মারা যায় অবশ্যই। তো ওই সাপ একসাথে পড়েছে, তো ওই লোকটা বাধা ছিল, রশি বাধা, তো কিভাবে যেন সেই বাঁধনটা ছুটায়, এবং ছুটানোর পরে দৌড় দিয়ে সে ই করে যে একটা সাপ ধরে এবং মাথাটা ছিঁড়ে পুরো সাপটা খেয়ে ফেলে, এবং খাওয়ার এক সপ্তাহ পরে সে মারা যায়। এবং তার ছেলেকেও এইভাবে ইফেক্টেড হয়েছিল, কিন্তু ছেলেকে বেশি ই করতে পারেনি, সাধারণ ফুফা দিয়েই ছেলে ঠিক হয়। এবং সেই মহিলা এই জিনের টাকা দিয়ে এখন ওই গ্রামের মধ্যে সবচেয়ে বিত্তশালী। ধন্যবাদ সবাইকে, এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:41, শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি আপনাদের সাথে, এবং এছাড়াও আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আসলে তারা সবাই আমার সঙ্গে রয়েছেন। আজকে নতুন অতিথি যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তাদেরকে, তারা এবং আপনারা সবাই মিলে আছেন বলেই ভূত এফএম জমজমাট হয়ে উঠছে। এবং আমি শুরুতে জানিয়ে দিয়েছি বেশ কিছু এস এম এস অলরেডি আমার কাছে চলে এসেছে খুলনা থেকে, আমাদের এস এম এস কোচের নামটা আগে আমি সবার আগে এই জন্য বলি যে ফুর্তি লিখেই আপনার নামটা লিখবেন, না হলে খুঁজে পাওয়া যায় না। আমাকে তিলোভা এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন যে আরিফিন ভাইয়ের ঘটনাগুলো ভালো লেগেছে। আমাদেরকে অবন্তিকা এস এম এস করেছেন, এবং তিনি বলছেন যে তিনি আমাদের নাকি সবচাইতে ছোট লিসেনার্স। আমাদেরকে রাফা এস এম এস করেছেন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন রাজু মৌলভীবাজার থেকে, আমাদেরকে সৈকত এস এম এস করেছেন, আরিফ দিনাজপুর থেকে এস এম এস করেছেন, আজিজ আমাদের এস এম এস করেছেন, ইমন শিমুল আমাদের এস এম এস করেছেন, ইমরান আমাদের এস এম এস করেছেন, কালাম এস এম এস করেছেন, এস এম এস করেছেন তাম্মি, এছাড়াও জাহিন চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, আজমান এস এম এস করেছেন শিরোয়ে, রাজশাহী থেকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, আমাদের হিমেল চৌধুরী গাজীপুর থেকে, সোমা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন তারিন বাড্ডা থেকে, কবির আমাদের এস এম এস করেছেন, ডিজেল লিঙ্কন চট্টগ্রাম থেকে আমাদের এস এম এস করেছেন, এছাড়াও শুভ্র খুলনা থেকে, প্রদীপ আমাদের এস এম এস করেছেন, জুই নারায়ণগঞ্জ থেকে এস এম এস করেছেন, সাকিব সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি থেকে আমাদের এস এম এস করেছেন। এত রাত্রে ইউনিভার্সিটিতে আপনি কি করছেন? আচ্ছা, শাহরুখ খান আমাদের এস এম এস করেছেন, ওকে থ্যাংক ইউ। সেতু আমাদের এস এম এস করেছেন, কিশোর এছাড়াও তার কাছে গল্পটা ভালো লাগেনি, সাজিদ আমাদের এস এম এস করেছেন, আচ্ছা তিনি বলছেন যে আচ্ছা তার কাছে কোনো পপুলার কোনো ঘটনা রয়েছে, মানে সবাই পছন্দ করে এরকম কোনো ঘটনা, আমাদের তো অ্যাড্রেস আছে আপনি জানেন, সেখানে পাঠিয়ে দিন ঘটনাগুলো, বাকি ব্যাপারটা আমরা দেখব। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন ফাতেমা সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে। প্লিজ আপনি আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আমরা আপনার ঘটনা শুনবো।
হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক, আমি এসেছি উত্তরা IUBAT থেকে। আমি IUBAT তে BSAG প্রোগ্রামে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো আমাদের ইউনিভার্সিটিতে লাস্ট 4 মাস আমাদেরকে প্র্যাকটিক্যাম করতে হয়, সেই প্র্যাকটিক্যামের উপরই আমার এই গল্পটা। আমি গত 7 জুন আমি সিলেট চলে যাই, আমাকে প্র্যাকটিক্যাম টপিক দেওয়া হয় চা, টি প্রোডাকশন। তো সিলেট যাওয়ার পর আমার যে সুপারভাইজার স্যার ছিলেন হযরত শাহজালাল ইউনিভার্সিটির, স্যারের সঙ্গে যোগাযোগ করি। নেক্সট ডে স্যার আমাকে মৌলভীবাজারে একটা নির্দিষ্ট চা বাগানে আমাকে পাঠিয়ে দেন। তো আমি সকাল 10টার মধ্যে সেই চা বাগানে উপস্থিত হই। সারাদিন স্যারের সঙ্গে ঘুরি, ঘুরে ফিরে আমাকে বিভিন্ন কাজ শিখিয়ে দেন। তারপর রাত্রেবেলা ঠিক 10টার দিকে আমরা রাত্রে খাওয়া শেষ করি। শেষ করার পর স্যার আমাকে উপদেশ দিলেন যে তখন শুভা তখন জানলাগুলো বন্ধ করে দিও, এবং রাত্রেবেলা যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই আমাকে ফোন দিবা। আমি স্যারের কাছে বিদায় নিয়ে আমি আমার রুমে আসি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ি, তো নতুন জায়গা, ঘুম ধরছে না, একটু একটু অস্বস্তি কিংবা ভয় ভয় লাগছে। আমি উঠে গিয়ে লাইট, ফ্যান, বাথরুম, অ্যাটাচ বাথরুম সব জ্বালিয়ে দিই, জ্বালিয়ে দিই, শুয়ে পড়ি। সেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় বাগান থেকে ঘন্টা শব্দ আসে। তো যখন বারোবার সাউন্ড হলো বুঝলাম রাত 12টা বাজে। তো শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে এক সময় আমার তন্দ্রা আসে। তন্দ্রা আসার সময় হঠাৎ টাস করে একটা শব্দ হলো। আমি চোখ মেলে তাকালাম, দেখি আমার ঘরের অন্ধকার, বাথরুমে অন্ধকার এবং ফ্যান বন্ধ। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপার কি? আমি মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে সুইচ বোর্ডের দিকে দিলাম, দেখি সুইচগুলো উপরের দিকে তোলা। আমি হতভম্ব হয়ে গেলাম, তখন কিছু বুঝতে পারিনি। উঠলাম, উঠে আবার সুইচগুলো দিলাম, ফ্যান দিলাম, দেওয়ার পর কিছুক্ষণ বসে থেকে আবার শুয়ে পড়লাম। এভাবে প্রায় একটা পার হয়ে গেছে, আবার একটু ঝিমুনি ভাব যখন আসছে আবার দেখি টাস শব্দ। হুড়মুড়কে উঠে বসলাম, ঘর অন্ধকার, বাথরুম অন্ধকার, প্লাস ফ্যান বন্ধ। তখন আমি অসম্ভব ভয় পেতে শুরু করলাম। মোবাইলের সুইচ আবার জ্বালিয়ে দেখলাম সব সুইচ উপরের দিকে তোলা। রাসেল ভাই কি বলবো, ওই সময় ভিতরটা আমার কাঁপছিল আর ঘামছিলাম আমি। তখন বাজে ঘড়িতে 1:40 মতো। আমি বাথরুমে যে মুখ চোখ ধুয়ে আবার শুয়ে পড়ি, আবার লাইট ফ্যান সব চালু করে দিই। দেওয়ার পর চোখ বন্ধ করে শুয়ে আছি, হঠাৎ মনে হলো আমার ঘরের ভিতর কে যেন কথা বলছে। অনেক 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 লোকজন গম গম করে কথা বলছে, একজন আরেকজন কথা বলতেছে। তো কথা বলতে বলতে একটা কথা শুধু বুঝতে পারলাম, যে একটা মেয়ে একটা ছেলেকে বলছে যে আচ্ছা, এই বাংলোতে 70 বছর আগে বেলকুনিতে একটা ইংরেজ গলায় দড়িতে মারা গিয়েছিল, সেটা কি তুমি জানো? ছেলেটা বলছে হ্যাঁ, ওকে তো পরে লাশ কেটে ওকে মাটি দেওয়া হয়েছিল। যা হোক, এরপর দেখি যে বাথরুমের দরজাটা আস্তে 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 একটু খুলে গেল। ঘরে তখন আধো আলো আধো অন্ধকার, ফ্যান বন্ধ, ঘামছি ঘামছি। বাথরুম থেকে দেখি একটা হাত বেরিয়ে আসতেছে, যে হাতটা ধীরে ধীরে আসতেছে, এসে দেওয়ালে টিকটিকি যেভাবে ঘুরে সেভাবে ঘুরে বেড়াচ্ছে। হাতটা হচ্ছে পুরো সাদা, স্পষ্ট দেখছি আর কাঁপছি ঘামছি। আমি চিৎকার করব, চিৎকার করতে স্যারকে ডাকবো, আমি চিৎকার করতে পারছি না, আমি কোনো কিছু ভাবতে পারতেছি না, আমি শুধু ঘামছি। তারপর কিছুক্ষণ পর এরকম চলতে চলতে আর সরগোল ধীরে ধীরে বাড়ছে রুমে, মনে হচ্ছে আমার রুমের ভিতর বাজার বসেছে। কিছুক্ষণ পর দেখি একটা মাথা ভাসতে 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 আমার সামনের দিকে আসলো, চোখটা বন্ধ, আমার তার সে মাথায় চুল সাদা। আমি চেষ্টা করতেছি স্যারকে ডাকা, পারতেছি না, গলা ছায়ন বন্ধ, একসময় আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর সকাল 9টার দিকে স্যার আমাকে বারবার দরজা নক করে, দরজা খুলে যখন উঠি তো স্যার বলে যে আমি তোমাকে ফোন দিয়েছি, তুমি ফোন রিসিভ করো না কেন? আমি ফ্রেশ হয়ে স্যারের সঙ্গে নাস্তা করতে যাই। নাস্তা করতে যাওয়ার পর স্যারকে বলি যে ঘটনাটা কিছু কিছু অংশ, তো স্যার শুধু গম্ভীর হয়ে বলে যে আমি কিছু দেখিনি কখনো, আমি তো ওখানে অনেকদিন ধরে আছি। তো স্যারের আচরণটা আমার কাছে সন্দেহজনক লাগলো। তো যাই হোক, আমি আমার বাবা মাকে ফোন করি, তারা বলে যে বাগানটা অবলম্বে ছেড়ে দিতে। আমি সিলেটে আমার স্যারের কাছে ফোন দিই, স্যার আমাকে বলে যে তুমি সিলেটে ফিরে আসো। আমি সিলেটে গিয়ে স্যারের সঙ্গে দেখা করি, অতঃপর স্যার আরেকটা সিলেটের পাশে একটা বাগানে আমার ইন্টারনেট ব্যবস্থা করে দেন। তো আমি গত 4 দিন আগে আসছি ঢাকাতে গল্পটা শেয়ার করার জন্য, আমি আজ ফিরে যাব। তো আপনারা ভালো থাকবেন, এই আমার গল্প। থ্যাংকস রাসেল ভাই,
অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:48, আমাদের ছোট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
supported by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:51। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আজকে নেই মাসুম, রয়েছে আমাদের অতিথিরা যারা এতক্ষণ ধরে আপনাদেরকে গল্প বা ঘটনা বলছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন এবং কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে ভালো লাগেনি। তো যা আমি কিছু SMS পড়ে ফেলি। আমাদের কাছে আনিকা উত্তরা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো অন্যদিনে চাইতে তার কাছে ভালো লেগেছে, সমস্ত তাই পড়লাম। ইমরান পাবনা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লেগেছে। তামিম আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন রেগুলার ভূত এফ এম এর লিসনার। আমাদের রূপন্তী SMS করেছেন এবং তিনি ভূত এফ এম এর প্রশংসাই করেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন কবির, SMS করেছেন শুভ্র লামি, আচ্ছা আচ্ছা পড়তে পারলাম না, রাজ আমাদের SMS করেছেন, ফারিয়া রেদওয়ান আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে যে লাইট অফ করে তারা ভূত এফ এম শুনছেন, সোমা খুলনা থেকে আমাদের SMS করেছেন, তিনি এবং তার হাজব্যান্ড হীরা ভূত এফ এম শুনছেন, সাকিব আমাদের SMS করেছেন এবং তিনি ডেনমার্কে থাকেন, খুব ভালো তার কাছে লাগেনি অবশ্য, বাট ভয় লেগেছে, বাহ চমৎকার। সাগর, মোহনা, সুবর্ণা, আরাফাত আমাদের SMS করেছেন, SMS করেছেন সাব্বির চট্টগ্রাম থেকে, আজিজ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে এলিন মাহমুদ, SMS করেছেন আমাদেরকে সাজ্জাদ এবং তিনি বলেছেন যে আরিফিন ভাইয়ের ঘটনা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রুমকি ধানমন্ডি থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে লামিয়া, অনেক ভয় লাগছে তার কাছে। নাফি খুলনা থেকে SMS করেছেন, মোহাম্মদ মিলন সিলেট থেকে আমাদের SMS করেছেন, সাইদুল আমাদের SMS করেছেন, ডিজে রাফি আমাদের SMS করেছেন, লিখেছেন জটিল হচ্ছে, ফায়েক ফাতেমা সিলেট থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নায়না, রিপন মানিকগঞ্জ থেকে SMS করেছেন, মাহমুদ কক্সবাজার থেকে আমাদের SMS করেছেন, সোহেল আলম আমাদের চিটাগং থেকে SMS করেছেন, তারিন বাড্ডা থেকে SMS করেছেন, সাইম আমাদের SMS করেছেন কোনাপাড়া থেকে, জুয়েল SMS করেছেন, এছাড়াও SMS করেছেন সবুজ এবং শাহেদ রিপন, আচ্ছা এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের আরো অনেকেই SMS করেছেন কিন্তু আজকে হাতে আর সময় নেই, সব SMS পড়তে পারলাম না। আজকের মতো আমাদের এখানেই শেষ করতে হবে, বাট একেবারেই চিন্তা করবেন না, আমরা আবারও আগামী সপ্তাহে ফিরে আসবো। তার আগে আমরা জানিয়ে দিই যে কিভাবে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করবেন বা কিভাবে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন, সেই জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে অবশ্যই, অ্যান্ড দ্য ইমেল অ্যাড্রেস ইজ ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইজ BHOOTFM অ্যাট দ্য রেট RADIOFORTI.FM। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন এবং ঘটনার শুরুতে প্লিজ উল্লেখ করুন যে আপনি কি চান, আপনি কি চান যে এই ঘটনাটা আমি পড়ে শোনাই, নাকি আপনি চান যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে সরাসরি উপস্থাপন করবেন, নাকি আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে তো আপনি অবশ্যই অডিও ক্লিপের পাঠাতে পারেন আমাদেরকে, সেটার জন্য খুব বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই, আপনার হ্যান্ডসেটটি যথেষ্ট, সেখানে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে সেই ফাইলটি আমাদের কাছে সেন্ড করে দিতে পারেন। এই ছিল নিয়ম কানুন এবং আমরা প্রতি সপ্তাহে আমি একটু আগেও বলেছি যে আপনারা যেরকম অপেক্ষায় থাকেন খুব ভালো একটা এপিসোড বা খুব ভালো একটা কিছু ঘটনা শোনার জন্য, আমরা অপেক্ষা থেকে খুব ভালো ধরনের ঘটনার আশায় এবং সেই আশা অব্যাহত থাকবে। আশা করছি যে এই সপ্তাহেও আপনারা আমাদের হতাশ করবেন না। তো যাই হোক, এই আমাদের অ্যাড্রেসটা বললাম এবং আশা করছি যে আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে কথা হবে, যে যেখানেই থাকেন আমাদেরকে যারা এতক্ষণ ধরে শুনছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন এবং চলে যাচ্ছে বাট রেখে আছে আপনাদের জন্য দারুণ একটা প্লেলিস্ট ফুর্তির, সুতরাং সেটা শুনতে শুনতে বাকি রাতটা আশা করছি আপনাদের ভালোই যাবে। আজকের মতো এখানেই, টাটা।